exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with grounding form.
সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং আপনারা সুন্দর একটা দিন পার করেছেন আজকে, এবং সারা দিন শেষে এখন রাতের বেলায় যখন আমরা ডিসকাশন শুরু করতে যাচ্ছি, সেই মুহূর্তে আমার হঠাৎ করে মনে হলো যে আজকের ওয়েদারটা না ঠিক একটু অন্যরকম, কিন্তু মানে অন্যরকম মানে বর্ষাকালের ওয়েদার যেরকম থাকে সেরকমই। বাট আজকে সকালবেলাতেও আমি দেখেছিলাম কেবল অন্ধকার অন্ধকার একটা অবস্থা, এবং আজকে আসার সময় আমার চারিদিকে বেশ অন্যরকম লাগলো। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, এরকম একটা সময়ে আমি আশা করছি যে খুব জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, এবং সেই জন্য পুরোটা সময় আমাদের সাথে থাকতে হবে। আসলে এক একজনের এক একটা ঘটনা ভালো লাগে, সেই কারণে কখন কোন ঘটনাটা আপনার মন মতো ঘটনা হয় এবং কোন সময় আপনার ঘটনাটা মানে মন মতো একটা ঘটনা আপনি পেয়ে যাচ্ছেন সেটা তো বলা যায় না। সো আশা করব পুরোটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের আজকে যে অতিথিরা রয়েছেন তারা আমরা আজকের এই এপিসোডটা আচ্ছা তারা কি জানেন যে আমাদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন। যদি আপনি আমাদেরকে কিছু জানাতে চান তাহলে আমাদের দুটো পেজ রয়েছে, রেডিও ফুর্তির পেজ রয়েছে এবং ভূত এফএমের পেজ রয়েছে, রাইট? তো এই দুটো পেজে গিয়ে এই দুটো পেজে আপনি আপনার কথা আমাদেরকে জানাতে পারেন, ইনবক্স করতে পারেন আপনার কথাগুলো, এবং সেজন্য আপনাদের কী করতে হবে, অ্যাড্রেসটা মনে রাখতে হবে www.facebook.com/radio.foodtime www.facebook.com/bhutafm.rasel। এবং এখানে ছবি আপলোড করা রয়েছে, আমাদের আজকের পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার দিন, বন্ধুবান্ধবদের ইনভাইট করুন পেজে, যাতে তারাও শুনতে পারেন ভূত এফএম, এবং সবাই মিলে আমরা আজকে শুধু না প্রত্যেকটা শুক্রবার রাতকে অনেক বেশি অর্থবহ করে তুলব। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম অলরেডি 6টা বছর, তো মানে 7 বছর শেষ করতে যাচ্ছে এই 13 আগস্ট, রাইট? এই 13 আগস্ট 7 বছর শেষ করতে যাচ্ছে। 7 বছরে আমরা পা দিয়েছি শুধুমাত্র আপনারা সঙ্গে ছিলেন বলে, এবং অসংখ্য ঘটনায় এই অসংখ্য ঘটনা আপনাদের কাছ থেকে পেয়েছি বলেই এই 7টা বছর পার করা কিন্তু সম্ভব হয়েছে। এবং আমরা এই 7 বছরই কোনো 7 বছরই মনে করছি না, আরও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে। এবং আমি অবশ্যই থ্যাংক জানাতে চাই গ্রামীণফোনকে, গ্রামীণফোনে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আরও অনেক দূর যাব আমরা একসাথে, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের পেজে গিয়েও দেখবেন যে এই সানডেতে আপনাদের জন্য স্পেশাল একটা শো আমরা রেখেছি, ভূত এফএমের স্পেশাল একটা এপিসোড যাবে এই সানডেতে। এখন আমি কিন্তু ভেবে কোনোভাবেই পাচ্ছি না যে এই সানডেতে আসলে কাদের ইনভাইট করব, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান, এই সমস্ত জিনিসগুলো আপনারাই কিন্তু লিখে পাঠাবেন। সুতরাং আমাকে কালকে এবং পরশু সারাদিনের ভেতর আমাদের বসে ঠিক করতে হবে যে কারা স্টুডিওতে আসবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। রবিবারে কিন্তু আপনি কল পেয়ে যেতে পারেন এবং আপনাকে বলে ফেলতে পারি চলে আসুন আমাদের স্টুডিওতে, শেয়ার করুন আপনার ঘটনা। সুতরাং সেই জন্য আপনাকে রেডি থাকতে হবে প্রতি মুহূর্তে, এবং তারও আগে আজকে রাতে অথবা কালকে সারাদিন অথবা পরশু সকালের মধ্যে আপনাকে পাঠাতে হবে আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা। আগেই বলেছি স্পেশাল এপিসোড, সুতরাং ঘটনা তো স্পেশাল হতেই হবে। তো দেখা যাক কারা আসেন, পুরনো কিছু মানুষ থাকবেন হয়তো, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণের, এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে একটা জমজমাট শো উপহার দেওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা কয়েকদিন ধরে হয়তো খেয়াল করছেন, লক্ষ্য করছেন যে কুমিল্লায় অনবরত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। আমরা কয়েকদিন আগেও বলেছিলাম যে কুমিল্লাতে জেলেরা নদীতে মাছ ধরতে যান, তারপর তারা হারিয়ে যান। তো এই ব্যাপারটাকে কেউ হালকাভাবে নিয়েছেন, কেউ খুব গুরুত্ব দিয়ে দেখেছেন। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই বিষয়টিকে নিয়ে আমরা চেষ্টা করেছি যে এই বিষয়টি সম্পর্কে জানতে, আমরা চেষ্টা করেছি এই বিষয়টি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানাবো। তবে কোনো সিদ্ধান্তে আসা আমাদের পক্ষেও সম্ভব হয়নি, সিদ্ধান্ত জানানোটা সম্পূর্ণ আপনাদের হাতে, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এই ব্যাপারে কুমিল্লা থেকেও একজন অতিথি আমাদের এখানে আজকে উপস্থিত আছেন, এবং কুমিল্লা থেকেও একজন অতিথি আমাদের আছেন উপস্থিত, এবং তিনি তার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন, এবং তার কথার সূত্র ধরেই আমরা আপনাকে সেই ব্যাপারে জানিয়ে দিব। তো আমরা সেই ব্যাপারে পরে আসব, প্রথমে আমরা যাবো একটা অন্য ঘটনায়, সেই ঘটনা দিয়ে শুরু করব, এবং তারপরে আমরা কুমিল্লার ঘটনা যাব, এবং তারপরেই আমরা এর ওপরে আমাদের যে রিসার্চ করে আমরা যা পেয়েছি সেটা আপনাদেরকে শুনিয়ে দেবো। তো সাথেই থাকুন আমাদের, আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন?
আসসালামু আলাইকুম, আমি নাজি ফরাদ বাপ্তি, আমি এসেছি নাটক থেকে।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
জি, ঘটনাটা মূলত আমার এক ফ্রেন্ডের নানুর বাড়ির ঘটনা, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, পাশাপাশি আমার একটা ফ্রেন্ড এক্সপিরিয়েন্স করেছে একই সাথে। ঘটনাটা মূলত নাটোর এবং সিরাজগঞ্জের মাঝামাঝি জায়গায়, কাছে কাটা নাম, অনেকটা চলনমিল এরিয়ার ভিতরে পড়ে। তো আমি মূলত আগে থেকে এই ঘোস্ট হান্টার, ঘোস্ট অ্যাডভেঞ্চার এসব দেখতে অনেকগুলো ফ্যান ছিলাম। তো অ্যাডভেঞ্চার একটু ভালো লাগতো। তো ওনার চাচার কাছ থেকে শুনতে পেয়েছিলাম, আমার ফ্রেন্ডের চাচার কাছ থেকে মেনলি, যে ওনার বাসার আশেপাশে কয়েকটা প্যারানর্মাল ঘটনা ঘটে, তো সেখানে একটু অ্যাডভেঞ্চার করা যেতেই পারে, স্বাভাবিক। তো আমরা চলে গেলাম চার পাঁচজন বন্ধু মিলে, সাথে একটা ক্যামেরা ছিল। আর আমি বলে রাখি যে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো আমি একটা EMF ডিটেক্টর তৈরি করেছিলাম ওই ঘোস্ট হান্টার, ঘোস্ট অ্যাডভেঞ্চার সব থেকে দেখে। তো ওখানে যাওয়ার পর রাত 10টা কি 11টা নাগাদ আর কি, আমরা একটু ওই এরিয়াটাতে যাই। তো যাওয়ার পরে আমাদের EMF ডিটেক্টর যেটা দেখতে পাই, যে ওই এলাকাতে প্রচুর EMF, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি।
আচ্ছা,
যেহেতু আমি ওটা তৈরি করেছিলাম, আমি নিজেও কখনো ওইটার ইউনিটটা, আমি 50 ইউনিটের বেশি নিতে পারিনি, বাট ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে কখনো ওইটা 100 ইউনিট পর্যন্ত চলে যাচ্ছে। তো ওনার চাচা যেটা বললেন আর কি, যে উনি একটা দেখতে পেয়েছেন ওখানে একটা তাল গাছ, এবং ওই তাল গাছের উপরে কোনো একজন লোক সম্পূর্ণ নুড় অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং ওনার গলায় একটা তসবি, সেটা মাটি পর্যন্ত ঝুলছে, একা তাল গাছের উপর দাঁড়িয়ে আছেন। তো ঘটনাটা শোনার পর তো আমরা এরিয়াতে যখন যাই, তো ঠিক রাত 11টা 59 মিনিটের দিকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা কিছু ছবি তুলেছি, এর মাঝখানে রাত 11টা 59 মিনিটে একটা ছবিতে ধরা পড়ে। তার আগে বলে রাখি যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম ওটা একটা গোরস্থান, এবং গোরস্থানে অনলি 2টা কবরই আছে। তার ভিতরে একটা কবর যেটা, যার উনি এলাকার ইউপি চেয়ারম্যান, উনি মার্ডার হয়েছিলেন। আর সেকেন্ড আর একটা কবর এক মহিলার, উনি সুইসাইড করেছিলেন। তো আমার ফ্রেন্ডের নাম রাইসুল, তো রাইসুলের নানা বাড়ি ওটা। ওখানে আমরা যখন যাই আর কি, 11টা 59 মিনিটে একটা পিকচারে আমরা দেখতে পাই যে ঠিক কবরের পাশে একটা খুবই উজ্জ্বল একটা আলো, প্রচণ্ড উজ্জ্বল, মানে সেটা আমাদের চোখে ধরা পড়েনি, বাট 1 সেকেন্ডের জন্য ক্যামেরা ধরা পড়েছে জিনিসটা। তো হঠাৎ করে একটু বৃষ্টি নামা শুরু করলো, আমরা রুমে চলে গেলাম রাত 1টা 1টা নাগাদ। তো যাওয়ার পরে যেটা আমরা ক্যামেরা সার্চ করতেছি যে কিছু পাওয়া যায় কিনা, তো হঠাৎ করে এটা ধরা পড়ে। তো আমরা সিদ্ধান্ত নিই পুনরায় আবার যাবো। তো আবার গেলাম ওখানে, যাওয়ার পর ঠিক পুনরায় আর একটা ছবি ধরা পড়ে 3টা 18 মিনিটে। তো 3টা 18 মিনিটে যে ছবিটা ধরা পড়ে সেটা দেখে আমরা নিজেরা অবাক হয়ে গিয়েছি, যে 2টা ছায়া শেপ বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে, তারা ঠিক কবরের মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে আছে, এবং সবাই দেখতে পেয়েছে এটা, এবং ক্যামেরাতে ধরা পড়েছে এটা। তো ওটা দেখা মাত্রই আমরা ওখান থেকে চলে আসি, আমরা মোটামুটি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এবং পাশাপাশি যেহেতু গ্রাম এলাকা, খুব একটা সিকিউরিটি ব্যবস্থা থাকে না কবরস্থান এরিয়া, যেহেতু আশেপাশে বাড়িঘরও কম। তো আমরা ওখান থেকে চলে আসি, এবং হঠাৎ করে পুনরায় অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমরা রুমে চলে আসার পর আবার পুনরায় ক্যামেরা সার্চ করতেছি, এগুলো সব কিছু আমাদের কাছে একটা রেকর্ড আছে। তো ওনার চাচা আর কি হঠাৎ করে এগুলো দেখে আমাকে বলতেছেন যে, তার মাঝখানে একটা জিনিস আমি মিস করে ফেললাম, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড এর মাঝখানে হঠাৎ করে বলে বসে যে উনি একটা লোককে দেখেছেন, যে যিনি রাস্তা ক্রস করতেছেন, একটা টাকমাথা, গায়ে একটা নোংরা পাঞ্জাবি, পিছন দিকে হাত, মানে হাত মুড়িয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে। এটা দেখলো যে এত সকাল এত রাতের বেলা কে ওখান দিয়ে যাচ্ছে। তো পরবর্তীতে উনি শুনতে পায় যে যিনি ইউপি চেয়ারম্যানটা আর কি মার্ডার হওয়া হয়েছিল যাকে, উনি ঠিক ওইভাবে হাঁটতেন। তো ওটা শুনে আমরা আরও বেশি অবাক হয়ে যাই। তো সকালবেলা ওখানকার গ্রামের অনেক লোক আমাদের সাথে দেখা করতে আসে, ওনারা বলতেছেন যে কি পাইছো না পাইছো এই সামথিং জিজ্ঞেস করতেছিল। আমরা তো পিকচার টিকচার দেখানোর পর ওনারা অবাক হন। তো ওনার মাঝখানে আমার ওই ফ্রেন্ড রাইসুলের একটা দুঃসম্পর্কে চাচা, উনি ওনার একটা গল্প শেয়ার করছিলেন, তো সেটা কি শেয়ার করবো আমি?
না সেটা আমরা পরে শুনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে ফেলেন, একদম যখন শুরু করছেন বলে ফেলেন, অসুবিধা নেই।
ওনার গল্পটা হচ্ছে যে ঠিক ওই জায়গাটাতেই উনি ক্ষেতে খামারে কাজ করেন আর কি, ক্ষেতে খামারে কাজ করেন চরমের এরিয়া। তো যেহেতু ফসল ফলাদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি, তো উনি রাত জেগে পাহারা দিতেন। তো উনি একদিন সকালে ঠিক ফজরের নামাজের আগে উনি বাসায় আসতেছেন, আগে দিয়ে আসার সময় হঠাৎ করে দেখতে পান ঠিক ওই জায়গাটাতেই দুইটা ফুটবল আকৃতির অনেক উজ্জ্বল একটা আগুনের গোলা, সামথিং আগুনের গোলা বলা যাবে না, একটা সাদা আলো লাফালাফি করতেছে দূর থেকে উনি দেখতে পাচ্ছেন। তো উনি সাহস করে কিছুটা কাছে যাওয়ার পর উনি হঠাৎ করে কেমন কীভাবে যেন একটু সম্মোহিত হয়ে গেলেন, উনি মানে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন, উনি নড়তে পারতেছেন না, মানে একটা বিমোহিত হয়ে গেছেন উনি আর কি, বলা যেতে পারে। তো নড়তে পারছেন না, তার মাঝখানে হঠাৎ করে একটা বল এসে ওনার পায়ের কাছে পড়ে লাফালাফি করা শুরু করছে, উনি সেটা তাকে তাকে দেখছেন। তো ফজর আজান দিবে দিবে এই অবস্থায় ঠিক কিছুটা দূরে একটা বাসা থেকে একটা খুবই বয়স্ক লোক আর কি, উনি পরবর্তীতে মারা গিয়েছিলেন, উনি বের হয়ে আসেন ওযু করবেন আর কি এরকম একটা সময়।
আচ্ছা,
তো বের হয়ে এসে উনি দেখতে পাইলেন যে ওনার চাচা দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ডের চাচা দাঁড়িয়ে আছে, ওনার নাম হচ্ছে মনু মিয়া। তো উনি দেখে ডাকাডাকি শুরু করছেন, এই মনু মিয়া, এই মনু মিয়া কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না, তুমি কোনো সারা শব্দ নাই, তোমার দাঁড়া থেকে কি দেখতেছো? বাট ওই বৃদ্ধ চাচা আর কি দেখতে পাচ্ছেন যে একটা বল ওনার পায়ের কাছে এসে লাফালাফি করতেছে। তো বয়স্ক লোক উনিও যাওয়ার সাহস পাচ্ছেন না, ঠিক মানে আজান দিবে এই আগ মুহূর্তে উনি তো অনেকটা সাহস পাইছেন আর কি, এবং উনি চলে গেলেন ওনার কাছে, যে ততক্ষণে বলটা ভ্যানিশ হয়ে গেছে, নিজেতে যেতেই বলটা ভ্যানিশ হয়ে গেছে। এবং ওই বৃদ্ধ চাচা যখন ওই মনু চাচার গায়ে হাত দিয়ে বলে, এই মনু মেয়ে কি ব্যাপার, তুমি নড়তেছো না কেন, তখন উনি সেন্স খুঁজে পাচ্ছেন যে উনি এতক্ষণ এখানেই দাঁড়িয়ে আছেন এবং নড়তে পারতেছিলেন না। ওটার পরপরই উনি সাথে সাথে ওখানে মাটিতে পড়ে যান, অজ্ঞান হয়ে যান। তো উনি আমাদের সাথে এটা সকালে শেয়ার করেন এবং পাশাপাশি সব পিকচার অনেক গ্রামের লোকজন এগুলো দেখে তারা আসলে অবাক হয় যে আসলে ওখানে কিছু একটা আছে সামথিং প্যারানর্মাল কিছু। তো এটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম।
ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে আমাদের যে ফেসবুকে যে পেজটা রয়েছে সেই পেজে অলরেডি অনেকে আমাদেরকে লিখছেন, অনেক কিছু লিখছেন, এবং ওখানে আমাদের গেস্টদের ছবি দেওয়া আছে, সেই ছবি নিচে অনেকে কমেন্ট করেছেন। ফার্স্ট ঘটনা শুনছি, তারপর ভালো লেগেছে জামা জান আল আমিনের কাছে। আমাদেরকে তানভীর ইমরান লিখেছেন, খুব ভালো লাগছে। আমাদের তুরাজ খান লিখেছেন, ঘটনা অনেক ভালো লাগছে, নোয়াখালী থেকে তিনি লিখেছেন। এরপর এছাড়াও আমাদেরকে দুবা হাসান বিডি দুবাই থেকে শুনছেন, সেটা তিনি জানিয়েছেন। সিঙ্গার এম এইচ জয় লিখেছেন, অনেক কষ্ট করে এসেছেন আমাদের ভয় দেখাতে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম, আপনি তো অনেক কষ্ট করে শুনছেন এবং আপনারা আছেন বলেই তো আমরা আছি, তাই না? তো আমরা আসলে কেউ আলাদা কিছু না। মেহেদী হাসান আমাদেরকে লিখেছেন, বগুড়া থেকে শুনছেন, বাহ চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সৌমিক আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমিনুল ইসলাম অর্ণব আমাদের সাথে আছেন, খুব ভালো লেগেছে, পটুয়াখালী থেকে শুনছেন। এছাড়াও আমাদের সাথে আছেন এম জে হাসান, এবং তিনি বলছেন যে সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে তার কাছে। এছাড়াও মমতাহিন সমিত আমাদের সাথে আছেন, এবং তিনি বলেছেন যে আই ডোন্ট মিস ভুতাসম, আই লাভ ভুতাসম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফরাবি আহমেদ আমাদের সাথে আছেন, এবং তিনিও আমাদের সাথে আছেন। আমরা কুমিল্লার ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ইমেইল পড়ে ফেলতে চাই। ওকে, তো আমরা ইমেইলে যাচ্ছি, এবং আমাদের ইমেইলটা এমন, যেটা যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। সৈয়দ রাসেল ভাই সালাম নেবেন, আমি ভুতাসমের একজন শ্রোতা, অ্যান্ড আমি বলেছিলাম যে আজকে কুমিল্লার ওপরে স্পেশাল কিছু একটা করবো। এই ঘটনাটি বিশ্বাস করে আমার মনেই ছিল না, এটিও কুমিল্লার একটি ঘটনা, এবং আমরা চেষ্টা করব মাসুম ভাইকে দিয়ে, যদি আপনি জেগে থাকেন বা এই সময় যদি আপনি থাকেন তাহলে আপনাকে ফোন করাতে, কারণ এই ঘটনাটার পরে একটা ফোন তো ডিমান্ড করে। তো আমরা চলে যাই ঘটনায়। ওকে, একটা ফোন কল আমরা চাই। গত 29/7/17 এই তারিখে কুমিল্লার হীরাপুকুর পাড় মুরাদপুর এলাকায় একটি বিভীষিকাময় ঘটনা ঘটে, যা লোকের মুখে মুখে। আমরা আমরা তিনজন সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই বাড়িতে উপস্থিত হই এবং ঘটনাটি শুনি এবং এটি ভিডিও করি এবং সেটা ফেসবুকে দেওয়া আছে। এই ঘটনাটা পড়তে গিয়ে আমার মনে হলো যে উনি অলরেডি আজকে উপস্থিত আছেন, তাই না? রাইট। তো আমরা তাকে তার মুখ থেকে ঘটনাটা শুনব অ্যান্ড তাকে আমরা নিয়ে এসেছি, এই ঘটনাটি তার মুখ থেকে শুনবো এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা শুনতে পারবেন। আমরা একটা অন্য ঘটনায় বরং যাই। ওকে, তো কুমিল্লার ঘটনা তো আমি প্রথম আপনাদের হিন্ট দিয়েছি, এখন সরাসরি সেই ঘটনাটায় যাবো। তবে তার আগে একটা ইমেল পড়ে ফেলতে চাচ্ছি। আসল ভাই, আপনাকে এবং সকল শ্রোতাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ। আমি একজন প্রবাসী, আমার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। আমি এখন আপনাকে যা বলবো তা আসলে কোনো ঘটনা না, এটা আমার পরিবারের সাথে গত 20-25 বছর যাবৎ চলে আসা কিছু বিষয় মাত্র। প্রথমে বলে রাখি, আমার পরিবার বলতে আমরা তিন ভাই এবং আব্বা আম্মা। ভাই 1993 সালে আমাদের বাড়ি সাগরে ভেঙে যায় এবং আমরা 1993 সালের 27 মে আমাদের নতুন বাড়িতে উঠি। বলে রাখা ভালো, আমাদের নতুন বাড়িতে আমরা 1992 সালে একটি ঘর তৈরি করি, যেটা আমরা আসা পর্যন্ত প্রায় 1 বছর খালি ছিল। আমরা যখন আমাদের নতুন বাসায় আসি তখন আমি মাত্র ক্লাস 6-এর স্টুডেন্ট। আমার আম্মা টিচার, আব্বা ব্যবসা করতেন, দুই ভাই পড়ালেখার কারণে চট্টগ্রাম থাকতেন। আমার এক দূর সম্পর্কের খালা পড়ালেখা করার জন্য আমাদের সাথে থাকতেন। আমরা বাসায় আসার পর প্রথম কিছুদিন ভালো ছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম সন্ধ্যার পর আমাদের ঘরের চালে ঠিক মাঝখানে কিছু একটা পড়ছে। আমাদের ঘরের পেছনে অনেক নারকেল গাছ, আমরা ভাবলাম হয়তো নারকেল পড়ছে, কিন্তু সকালে নারকেল দেখলাম না। এভাবে কিছুদিন গেল, একই স্থানে প্রতিদিন আওয়াজ হওয়ার পরও আমরা টিনের মধ্যে কোনো দাগ দেখতে পাই না। এভাবে কিছুদিন গেল এবং আমরা একই স্থানে আওয়াজ হওয়ার পরও টিনের মধ্যে কোনো দাগ দেখতে না পাওয়ার কারণে আমরা যে পরিমাণ আওয়াজ হলো তাতে টিন দেবে যাওয়ার কথা, তারপরেও কোনো কিছু পেলাম না। এর কয়েকদিন পর সন্ধ্যার পরে মনে হলো যেন দক্ষিণ দিক থেকে কিছু একটা উড়ে এসে আমাদের টিনের চালে বিকট আওয়াজের সাথে পড়ে। এরপর বিড়ালের মতো পুরো টিনে হাঁটতে থাকে। এরপর সেই নারিকেল বা কিছু পড়ার একটা আওয়াজ পাই আমরা। আমরা এটাকে বিড়াল ভেবে কাটিয়ে দিই। এইভাবে চলতে থাকে। এর ভিতরে আব্বু এক হুজুরকে এনে আমাদের ঘর বন্ধ করে দেন, কিন্তু সমস্যা চলতে থাকে। একদিন সন্ধ্যায় আব্বা বাজার থেকে মাছ পাঠান, আম্মা মাছ কুটতে থাকেন, আমি পড়তে বসেছি। ঠিক এই সময়ে এই মুহূর্তে মনে হলো বড় কিছু একটা উড়ে এসে টিনের চালে পড়ল এবং সেটা টিনের হাঁটা হাঁটি শুরু করে দিল। কিছুক্ষণ পর দেখি আমাদের পেছনে জানালায় কিছু একটা দিয়ে আঘাত করা হচ্ছে। আম্মা বের হয়ে গিয়ে দেখলেন কিছু নেই। এইভাবে একে একে সব জানালায় আঘাত চলতে থাকলো। আম্মা যাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না। এরপর আবার পেছনে আরেকটা জানালায় আগের গুলোর চেয়ে অনেক জোরে জোরে আঘাত করা শুরু করলো। আম্মার বের হন নাই। এইভাবে চলতে থাকে আমাদের ঝামেলা, কিন্তু এটাকে নিয়ে আমরা একটুও চিন্তা করিনি। এইভাবে কিছু না কিছু প্রতিদিন চলতে থাকে আর নারকেল টাইপের যে পড়ার আওয়াজটা সেটা প্রতিদিন চলে। কিছুদিন পর আমরা এক হুজুরকে আনলে হুজুর আমাদের বাসা থেকে বেশ কয়েকটা তাবিজ উদ্ধার করেন, কিন্তু সমস্যা থামে না। বড় ঘটনা ঘটে 1998 সালের ফেব্রুয়ারিতে। হঠাৎ আমাদের টিনের চালে ইটের টুকরা পড়া শুরু হয়। প্রথমে আমরা ভেবেছি পাড়ার দুষ্ট ছেলেদের কাজ, কিন্তু পরে গিয়ে দেখি এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শত শত মানুষের সামনে টিনের চালে ইট পড়ে, ইট নিচে গড়িয়ে পড়ছে, কিন্তু কোথা থেকে ইট আসছে তা কেউ দেখতে পাচ্ছে না। একসময় আমরা লক্ষ্য করলাম এগুলো সব আমাদের বাসার ভেতর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইট। সারাদিন এভাবে যাওয়ার পরে রাতে এক হুজুর এসে কিভাবে যেন এটা বন্ধ করেন। কিন্তু পরের দিন সকালে আবার শুরু হয়, জিনে পাওয়া এক মহিলার মাধ্যমে এটা বন্ধ করা হয় এবং সে বলে যে কেউ একজন আমাদেরকে ডিস্টার্ব করার জন্য জিনের মাধ্যমে এই কাজ করিয়েছে। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু একটা হচ্ছে। 2011 সালে আমি বিয়ে করি। বিয়ে করার কয়েকদিন পর আমি লক্ষ্য করি যে কিছু একটা আমাদের টিনের চালের উপর এসে লাফ দিয়ে পড়ছে, এবং আবারও সেই একই ঘটনা, বিড়ালের মতো হেঁটে হেঁটে সে টিনের সে রুমের ওপর দিয়ে আমার পা বরাবর আসে, আমাদের রুমের ওপর ঠিক আমার পা বরাবর আসে। এরপর আমার ঠিক বাম পাশ বরাবর হেঁটে এসে আমার এবং আমার স্ত্রীর ঠিক মুখের ওপর দিয়ে অতিক্রম করে, এবং অতিক্রম করার পর আর আওয়াজ পাওয়া যায় না। আমি রুম চেঞ্জ করি, অন্য রুমে যাই। আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে আব্বা চট্টগ্রাম থাকে এবং আম্মাও বেশিরভাগ সময় চট্টগ্রাম থাকে। আমি দেশে থাকতে মোটামুটিভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাই মাঝে মাঝে অনেক লেট করে ঘরে ফিরতাম। 2012 সালে একদিন রাতে প্রায় 1টার দিকে বাসায় আসি, এসে আমার স্ত্রীকে দেখে কথা বলে এবং তার হাতে একটা টর্চ নিয়ে বাইরে টয়লেটে যাই। আমি টয়লেটে বসা অবস্থায় দরজার একটা ফুটো দিয়ে দেখতে পাই বাইরে এক মহিলা সবুজ পাড়ের সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে। কিন্তু তখন বাইরে অনেক অন্ধকার ছিল, আমি চিন্তা করি হয়তো আমার স্ত্রী ওটা। আমি টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মহিলা আমাদের পুকুর পাড় দিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। আমি কিছুটা পিছু পিছু যাই, এরপর আমি টর্চ চালাই, দেখি কিছু নেই। আমার হাতে অনেক পাওয়ারের টর্চ লাইট ছিল। আমি চারদিকে খুঁজতে থাকি, দেখি না। এরপর আমি ঘুমিয়ে যাই এবং আমার স্ত্রীকে সকালে জিজ্ঞেস করি সে রাতে বের হয়েছিল কিনা। সে বলে সে বের হয়নি। আমিও তার কিছু বলি না, কারণ এত বড় বাসাতে সে একা থাকে। এরপরে বাসায় কেউ ছিল, আমি একা ছিলাম। রাতে বাসায় এসে দরজা খুলে শুনতে পায় কেউ যেন আমার রুমে গুনগুন করে গান গাচ্ছে। আমি রুমে গিয়ে দেখি কেউ নেই, গানও বন্ধ। আমি রুম থেকে বের হয়ে টিভি রুমে আসলে আবারও গুনগুন শব্দ, আমি আবার যাই কিন্তু কিছু নেই। এরপর এটা চলতে থাকে, আমি আর রুমে যাই না, টিভি রুমে রাত কাটিয়ে দেই। এভাবে চলে অনেক দিন। রাজনীতির কারণে হামলা মামলা এসব নিয়ে এসব আসে, তাই ঘরের দরজায় কে আসছে সেটা দেখার জন্য আমি আমার একটা জানলাতে একটা আয়না ফিট করে রাখি। হঠাৎ একদিন রাতে দেখি দরজার খুব আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে হয়তো আমার বিরোধী কেউ, এবং আমার এবং স্ত্রী এবং আম্মাকে চুপ থাকতে বলে আমি আয়নাতে দেখতে গেলাম কে এসেছে। আয়নাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু দরজার আওয়াজ হচ্ছে। এটা চলে, এখন আমাদের সবাই চট্টগ্রামে থাকে, কিন্তু আপনি বা যে কেউ আমাদের সাথে আমাদের বাসায় গেলে রাতের বেলা কিছু না কিছু ফিল করবেন। বাসায় ঢুকলে বুঝবেন বাসায় কিছু একটা হচ্ছে। আমার অনেক বন্ধু এগুলো দেখে রাতে বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা বলবেন আমরা হয়তো আমার তো কোনো ক্ষতি ছিল, আমার তো কোনো ক্ষতির শিকার হয়নি, কিন্তু আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এখনো হচ্ছে। আমার বাবা খুব সৎ একজন ব্যবসায়ী ছিলেন এবং খুব বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ধীরে ধীরে ওনার ব্যবসায় লস করে উনি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। খুব অসুস্থ, খুব সুস্থ সবল মানুষটা দিনে দিনে অসুস্থ হয়ে যান। আমার আম্মা অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় বিষয় যেটা, আম্মা বাসা থেকে বের হয়েছেন এবং 100% সুস্থ, সারাদিন স্কুলে ক্লাস নিচ্ছেন, উনি সুস্থ, কিন্তু বাসায় আসার সাথে সাথেই উনি অসুস্থ, উনি আর শোয়া থেকে উঠতে পারেন না। 2003 সালে আমি ব্যবসা দিলাম, খুব জমজমাট ব্যবসা, লস করলাম। পরিবারের সবাই ইনকাম করা সত্ত্বেও আমাদের প্রচুর লোন হয়ে যায়। আমার বড় দুই ভাইয়ের মাসিক স্যালারি প্রায় 2 লক্ষের কাছাকাছি, তবু আমাদের কোনো উন্নতি হচ্ছে না, কোনো কিছুতে সফলতা পাচ্ছি না। আরও সমস্যা হচ্ছে আমাদের বাসায় আমার মামা মামি কিছুদিন হলো ওদের মধ্যে ঝগড়া হয়ে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেছে। আমার বড় ভাইকে বিয়ে করানোর পর 1 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর আমার ভাবির সাথে তারও সম্পর্ক অবনতি ঘটে। আমার স্ত্রীও বিয়ের 1 বছর পর্যন্ত সম্পর্ক আমাদের ভালোই ছিল, তারপরে আমাদের মধ্যেও ঝগড়াঝাটি লেগে যাচ্ছে এবং পরিবারের মধ্যে যে শান্তি ছিল সেই শান্তি পুরো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের বাসা থেকে বিভিন্ন সময় অনেক তাবিজ উদ্ধার করেছি। অনেক হুজুরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করছি, সবাই বলে কেউ আমাদের পরিবারের ক্ষতি, এবং সংসারে অশান্তির জন্য কিছু একটা করছে। এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, এমন কাউকে পাচ্ছি না যে এর সমাধান দেবে। আপনাদের যদি কেউ থাকে জানা তাহলে নাম্বারটা দয়া করে দেবেন, আর হাফেজ মনিউদ্দিন ভাইকে বলবেন আমার বিষয়টিকে দেখার জন্য। খুব হাফেজ আমার পরিচয়টা প্রকাশ করবেন না, উনি লিখেছেন সন্দীপ চট্টগ্রাম থেকে, আমি পরিচয় প্রকাশ করলাম না। সরাসরি একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর ইওর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের যে কুমিল্লা যে ঘটনাটা আমি বলতে যাচ্ছিলাম সেই ঘটনায় আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনাদের যে সমস্ত মেসেজ আপনারা পাঠাচ্ছেন ফেসবুকে সেই মেসেজগুলো আমরা একটু পরে পড়বো, আপাতত সরাসরি ঘটনায় আছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন ভাইয়া, তারপর আপনার ঘটনা যাব।
আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমদ রিফাত, কুমিল্লা থেকে এসেছি, কিন্তু ঢাকায় নোয়াখালীতে থাকি। আসলে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের যে ঘটনাটা আমি এখন বলবো সেটা কুমিল্লা মুরাদপুর চিরাপবস্থা এলাকাতে ঘটে, মাদক সংলগ্ন বাড়ি। বাড়িটাকে জহির মিয়া, কসাই জহিরের বাড়ি বললে সবাই চিনবে, এবং ওনার ভাই সুকি মিয়া, ওনারও কসাই, ওনার পারিবারিকভাবে ওই ব্যবসার সাথে জড়িত। তো আমরা আপনারা হয়তো দেখেছেন যে ফেসবুকের মধ্যে অনেকে অনেক ছবি দিয়ে দানব প্রকৃতি বা কুমিল্লা দানবের অ্যাটাক হয়েছে এমন কিছু বলছে। তো আমরা সেটা কি বা কেমন বা আসলে একটা ঘটনা কি এই সূত্র বের করতে গিয়ে আমরা ওই বাড়িতে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আমি আমার মার মাধ্যমে জানতে পারি, এবং আমরা 3 সদস্যের একটি টিম কুমিল্লা সিটি নিউজ, পিটিভি নিউজের একটি টিম, আমরা সেখানে যাই গিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করি। গিয়ে আমরা প্রথমে সুকমিয়া ভাইয়ের সাথে কথা বলি, অর্থাৎ জহির ভাইয়ের বড় ভাইয়ের সাথে। তো সেই ঘটনার কথার পর আরও কিছু প্রশ্ন থাকার কারণে পরবর্তীতে আমরা আবার 3 যাই। যাওয়ার পর আমরা সেই দিন ঘটনার সময় যিনি আই উইটনেস ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, আমরা ওনার সাথে কথা বলি। তো ওনার নাম ছিল জামাল ভাই। তো জামাল ভাই যেভাবে কথা বলেছেন আমি সেইভাবে এখন বলছি। জামাল ভাই বললেন যে যেদিন ঘটনা সেদিন ওনার এলাকাতে একটা মুদি দোকান ছিল, উনি 11টায় বাসায় যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই খামারের সামনে দিয়ে বাড়ি বাসায় যাওয়ার রাস্তা, তো ওই খামারের সামনে দিয়ে যাওয়ার সময় খামার নিচে যতটুকু ফাঁকা ছিল ওই ফাঁকা দিয়ে উনি দেখলেন যে 10-12টা কুকুর ওই কুকুরের পা, খামারের মধ্যে কুকুরের পা
দেখছেন
কুকুরের পা। তো উনি দরজা খুললেন, খোলার পর উনি বাইরে থেকে দেখেছেন যে 10-12টা, বাট উনি দরজা খোলার পরে কুকুরগুলো যখন দক্ষিণ দিকে কিন্তু জানালা খোলা একটা বড় জায়গা আছে বাতাস আসার জন্য, ওই দিক দিয়ে কুকুরগুলো যখন দেয়াল ডিঙ্গে যাচ্ছিল তখন তিনি দেখলেন মাত্র 2টে। আর কুকুরগুলো ছিল অস্বাভাবিক চাইতে বড়। আমাদের বাংলাদেশে যে সকল কুকুর থাকে ওইগুলো ছিল অনেক বড়, অনেক বড়, একদম সাদা, একদম সাদা। তো ওই কুকুরগুলো তিনি যখন তাড়িয়ে দিয়েছিলেন, প্রথমে কুকুরগুলো মেইন রোড দিকে যায়, পরে যাওয়ার পর এগুলো আবার ব্যাক করে বাড়ির দিকে অন্যদিকে চলে যায়। তো তিনি চিন্তা করলেন যে যাক এগুলো চলে গেছে আমি চলে যাই। উনি চলে যাওয়ার পরে উনি বাড়িতে গেলেন, ভাত খেলেন। উনি ছিলেন একজন চেন স্মোকার, উনি ধূমপান করার জন্য আবার যখন উঠানের দিকে আসেন তো উনি দেখেন যে আবার নিচে দেখেন যে খামারে কিন্তু তখন লাইট জ্বলছিল, খামারে সবসময় 24 ঘন্টা লাইট জ্বলে, শুধু দিনে বেলা অফ থাকে। তো নিচে দিয়ে আবার দেখছিলেন যে আবার 10-12টা কুকুর। তিনি আবার কিছুটা ভয় পেলেন, এত বড় কুকুর যদি এখন এইগুলো আমার উপর অ্যাটাক করে। তো উনি সাথে সাথে ওই জহির ভাইকে জানান, জহির ভাইকে উনি মামা বলে ডাকেন। তো জহির ভাইকে জানান যে মামা আপনাদের খামারে তো এতগুলো কুকুর, আমার তো ঘটনাটা ভালো লাগছে না, কী করবেন? উনি বলেন যে আসলে এগুলো কোনো ব্যাপার না, তুমি যাও ঘরে দিয়ে ঘুমাও, এটা কোনো প্রবলেম না। তো উনি ধূমপান করে উনি বাসায় ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালবেলা গিয়ে দেখেন, জহির সাহেব সকালবেলায় খামার খুলে দেখেন যে ওনার ছাগল ভেড়াগুলোকে মেরে ফেলে রাখা হয়েছে। এবং রাসেল ভাই এগুলা কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেনি, এগুলা ঘটেছে, আমি আপনাকে যে ভিডিওটা দিয়েছি আপনি নিশ্চয়ই দেখেছেন যে এগুলাকে চিড়ে ফেলা হয়েছে, পেছনের রানগুলো চিড়ে ফেলা হয়েছে, বুক চিড়ে ফেলা হয়েছে। গর্ভবতী যে ভেড়াগুলো ছিল এগুলা ভেড়ার বাচ্চা শুদ্ধ টেনে পেছন দিক দিয়ে বের করে ফেলা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা যে এগুলার মাংসের মধ্যে কোনো রকম টাচ নেই, কোন রকম আচরণ নেই,
মারার উদ্দেশ্যে এসেছে।
জি, মারার উদ্দেশ্যে এসেছে। এবং রাসেল ভাই, এখানে কথা হলো যদি কুকুর বা শিয়াল, শিয়ালও তো প্রশ্ন ওঠে না।
দেখেন, কুকুরের আরো প্রশ্ন ওঠে না। কুকুর সবচাইতে মানে অনেক নিরীহ একটা প্রাণী, সবচেয়ে বড় কথা কুকুর খুব উপকারী একটা প্রাণী আমরা যতদূর জানি আর কি। এবং কুকুরের কোন প্রাণীকে এভাবে হত্যা করতে পারে কিনা আমার সন্দেহ আছে আর কি।
এইভাবে কুকুর হত্যা করবে এটা তো পসিবল না। হ্যাঁ,
একদম।
তো আমরা আর সবচেয়ে বড় আশ্চর্যজনক যেটা, যে কোনটা পশুর গায়ে আমরা রক্ত পাইনি
বা রক্ত ছিল না,
রক্ত ছিল না। একটা প্রাণীকে যদি হত্যা করে সেটা রক্ত ছড়িয়ে ছিটে থাকার কথা, কিন্তু ওই খামারে আমরা ইভেন আমি আপনাকে ভিডিওটা অফলাইনে দেখিয়েছি, আপনি হয়তো দেখেছেন যে কোথাও কোনো এক বিন্দু পরিমাণ রক্ত নেই। আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পাশে কিন্তু গোয়ালঘরের একই খামারের পাশে দুটা গরু বাঁধা আছে, ওই গরুগুলোকে কোনো রকম টাচ করা হয়নি, কোনো রকম টাচ করা হয়নি। তাদের যখন এই ঘটনা ঘটেছিল তখন আমাদের কোতাল থান থেকে পুলিশ গিয়েছে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে ওটা দেখেছে। তো ওনারা সাজেস্ট করেছে যেহেতু এই ঘটনাটা দেখতে একটু বীভৎস বা এরকম তো হওয়ার কথা না, বা কোনো প্রাণী অ্যাটাক করলে বা মানুষ অ্যাটাক করলে তো এমন ধর মারার কথা না, তো কোনো কবিরাজ দেখার জন্য তারা সাজেস্ট করে। তো রাসেল ভাই, আমরা আবার প্রশ্ন করেছিলাম যে আপনারা ওই দিন রাত্রে কোনো আওয়াজ শুনেছেন কিনা, ঘোড়া ভেড়া ছাগলের আওয়াজ শুনেছেন কিনা। তো ওনারা সুকনিয়া ভাই যিনি বললেন, যে যিনি বাড়ির মালিক, উনি বললেন যে না আমরা এমন কিছু শুনিনি, বা জহির ভাইও বলেছে যে এমন শুনিনি। তো আমরা বললাম, এরপরে ওনারা বললো যে আমরা শুনি, কিন্তু আমাদের রাসেল ভাই ওনাদের খামারের পেছনে একটা ডুবা আছে, ডুবা অপর সাইডে যে সকল বিল্ডিং আছে তাদের ওই মানুষগুলো শুনেছে, কিন্তু রাত থাকার কারণে তারা আসতে পারে নাই বা তারা অন্য কিছু মনে করেছে, তারা কত জিনিসটা মনে করেন। তো কবিরাজ চট্টগ্রাম থেকে কবিরাজ আসে, কবিরাজ আসার পরে কবিরাজ যখন চালান দেয় তখন কবিরাজ যে জিনিসটা বলে যে আপনাদের এখানে খুব খারাপ একটা জিনিস অ্যাটাক করেছে, আপনারা তার সাথে নিশ্চয় খারাপ কিছু করেছেন, তার জন্য সেটা আপনার উপর অ্যাটাক করে। আমরা এই জিনিসটা জানার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা খারাপ কি করেছেন বা এমন কিছু হয়েছিল? তোমরা বললেন যে না আমরা এমন কিছু তো করিনি, শুধু ওই রাসেল ভাই এই ঘটনা আগে এক সপ্তাহ আগে অর্থাৎ বৃহস্পতিবারে উনি আম্মাজান মারা যায়। মারা যাওয়ার পরে তিন দিন পর আমরা যে চার দিন না করি, ওই চার দিন না করার দিন কাঙ্গালি ভোজ করার দিন মিলাদ মাহফিল করে কাঙ্গালি ভোজ আয়োজন করে, উনি আত্মীয় স্বজন আসে, তারপর গরিব দুঃখীরা আসে, আসার পর খাওয়া শেষ হয়, শেষ হওয়ার পরে বিকেল অথবা সন্ধ্যা হয় এমন টাইমে একজন জরাজীর্ণ বস্ত্র পরিহিত একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আসে, এসে তাদের কাছে খাদ্য চায় যে আমাকে খাবার দিন,
খাবার দাও।
তো উনি ওই সুকনিয়া ভাই বললেন যে আমাদের ওই দিন ভাত ছিল কিন্তু তরকারি আনুষঙ্গিক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ওনাকে বললাম যে আপনি ভাত নিয়ে যান আমাদের অনুষ্ঠানে। তো ওনাকে এই ঘটনা বলার পর উনি নাকি চলে গেলেন। কিন্তু রাসেল ভাই, আমরা ওই দিন যারা গেস্ট ছিলেন বা ওই যে এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারি যে ওই এলাকার লোকের বলে যে সুকনিয়া ভাইয়ের ছোট ভাই যে জহির ভাই, উনি নাকি একটু ভেটু দিয়েছেন, যে উনি বলেছেন যে এগুলো করে লাভ কি, এগুলো পেটে গেলে সব হজম হয়ে যাবো, আবার মহিলার সাথে নাকি একটু দুর্ব্যবহার করে যাবো। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে কবিরাজ যেটা বলেছে ওটা আমাদের কাছে তারা হিডেন করে। তো যাক, আমরা বললাম যে আচ্ছা কবিরাজ কি কি বলেছে। তো কবিরাজ বলেছে যে বাড়িটা তিন দিক থেকে বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে এটা ওনারা যাবেন কিন্তু যাওয়ার জন্য ওনারা একটা ডিমান্ড করেছেন। কি ডিমান্ড? সেটা হলো যে পরদিন পরের শুক্রবার আপনাদেরকে একটা গরু জবাই করে এটা গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, আরেকটা হচ্ছে বাড়িতে কোরআন খতম করা, তো মিলাদ মাহফিল আবার নতুন করে খাবো। ওকে, ফাইন, করাবে। কিন্তু রাসেল ভাই তৃতীয় বৃহস্পতিবার সুকনিয়া ভাই আমাদেরকে ফোন দেয়, সরি শুক্রবার সকালে ফোন দেয় যে তৃতীয় বৃহস্পতিবার রাত্রে আবার তাদের খামারে অ্যাটাক হয় এবং খামারের আরেকটা পাশে মুরগি হাঁস মুরগির খামার ছিল, ওই খামারে অ্যাটাক করে ওই খামারের যত হাঁস মুরগি ছিল ওইগুলাকে অস্বাভাবিক মেরে ফেলেছে, ঘাড়গুলো ঘুরিয়ে মুটকিয়ে পেছন দিকে রেখে দিয়েছে।
আমার বারবার খালি এটাই মনে হচ্ছে। তারপরে বললেন,
তারপর আমরা ওনাকে বললাম যে আচ্ছা ভাই সুকনিয়া ভাই, আপনি তো বলেছেন যে তিন দিক থেকে আপনাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তো তারা কেন আবার আসবে, বা আপনার তো আজকে মিলাদ মাহফিল করার কথা, গরু কুকুর জবাই করে মাংস বিতরণ করার কথা, তো আপনার কি এগুলো করেছেন, গোস্ত বিতরণ করেছেন? উনি বললেন যে আসলে কবিরাজ যখন আবার আনি তখন কবিরাজ বলেছে যে তিনি যে তিন দিকে তাবিজ গেড়েছেন একটা তাবিজ এমন জায়গায় পড়েছে তাদের পথের মধ্যে, অর্থাৎ তারা এই তাবিজটার জন্য বা তিনটা তাবিজের জন্য তারা বের হতে পারে না, তারা ওই বাড়িতেই ছিল, তারা কিছুদিন অপেক্ষা করেছে যে আমরা কিছু জানি কিনা, পরবর্তীতে তারা ওই হাঁস মুরগি মারার পরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে তারা এখন বাড়িতে আছে। তারপর তিনি আবার কবিরাজ আবার ওই তিনটা তাবিজ উঠায়, উঠিয়ে আবার আজান দেওয়ার মাধ্যমে তিনটা তাবিজ সঠিকভাবে গাড়ানো হয় এবং মিলাদ মাহফিল করানো হয় এবং আপনার ওই গরু জবাই করে গোশত বিতরণ করা হয়। এটি ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা এর মাঝখানে কোনো ব্রেক না রে আমরা দেখি যে আমরা বিভিন্ন কুমিল্লার মানুষের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং আমরা অফিসে আমরা বিভিন্ন সময় বসে আমরা যে সমস্ত জিনিস মানে আমরা রিসার্চ করে যা পেয়েছি রেডিও ফুটির পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটা কেমন কুমিল্লা।
কুমিল্লার মুরাদপুরে এক রহস্যজনক ঘটনার কথা আমরা জানিয়েছিলাম 28 জুলাইয়ের ভূত এফএম এ। কুকুরের মতো দেখতে একদল প্রাণী এসে হত্যা করে যায় ছাগল আর ভেড়া। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাতের বেলা দোকান থেকে বাড়ি ফিরছিলেন, তখন দেখতে পান একটা মুরগিকে আক্রমণ করে দুটি কুকুর। লোকটি আসার সাথে সাথে কুকুরগুলো পালিয়ে যায়, এরপর আবার আক্রমণ করে কুকুরগুলো। এলাকার মাংস বিক্রেতা জলিল মিয়ার খামারে দেখা যায় একসাথে 10-12টা কুকুর। এর ভেতর দুটো কুকুরের গায়ের রং ছিল সাদা এবং এরা প্রত্যেকেই অনেক বড় আকারের ছিল, স্বাভাবিকভাবেই মনে ভয় ধরিয়ে দেবার মতো। যদিও মানুষ আসতে দেখলেই তারা পালিয়ে যাচ্ছে। সকালবেলা দেখা যায় জলিল মিয়ার খামারের সবগুলো ছাগল এবং ভেড়া মরে পড়ে আছে, এর ভেতর কয়েকটির শরীর অর্ধেকের মতো খেয়ে ফেলা। কিন্তু রহস্য আরো দানা বাঁধে, এই জন্য যে কুকুর বা শেয়ালের আক্রমণ হলে রক্ত পড়ে থাকত আশেপাশে, কিন্তু মৃত ছাগল এবং ভেড়াগুলোর শরীরে কিংবা আশেপাশে কোনো রক্ত পড়ে থাকতে দেখা যায়নি। যেন প্রাণীগুলো সব রক্তশূন্য কিংবা কোনো ফিকশন কাহিনীর ভ্যাম্পায়ার এসে তাদের রক্ত খেয়ে চলে গেছে। এরই মাঝে এলাকার লোকজনদের মনে ভয় দানা বেঁধেছে, অনেকেই ভাবছেন জিন ভূত বা রাক্ষসের আক্রমণ। যে লোকের বাড়িতে আক্রমণ হয়েছে তার মা মারা যান এর কিছুদিন আগে। ঘটনাক্রমে তার মা যে বারে মারা যান পরের এক সপ্তাহের ঠিক সেই বারেই নিরীহ প্রাণীগুলোর মৃত্যু ঘটে। এই ব্যাপারগুলো ঘটনার রহস্যময়তাকে আরো বাড়িয়ে তোলে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বে ঠিক এরকম ঘটনা আরো কয়েকবার ঘটেছে। 1975 সালে পুয়ার্তো রিকো দ্বীপের মোকা শহরে এরকম ঘটনা ঘটে যেটাকে বলা হয়ে থাকে এল ভ্যাম্পিরো দে মোকা, দ্য ভ্যাম্পায়ার অফ মোকা। সে সময় ঘটনাটাকে অশুভ শক্তির কাজ হিসেবে মেনে নেন লোকজন। প্রায় 20 বছর পরে আবার একই রকম ঘটনা ঘটে পুয়ার্তো রিকোতে। 1995 সালের মার্চ মাসে দ্বীপের একটি খামারে 8টি ভেড়াকে পাওয়া যায় মৃত অবস্থায়। তাদের প্রত্যেকের বুকের 3টি দাগ পাওয়া যায় এবং এদের প্রত্যেকের শরীর ছিল রক্তশূন্য। একই বছরের অগস্ট মাসে পুয়ার্তো রিকোর ক্যানোভেনস শহরে প্রায় 150 ছাগল ও ভেড়া এর আক্রমণে মারা যায়। সেই শহরের এক লোক অদ্ভুত আকৃতির এক প্রাণী দেখতে পান বলে জানান। এই প্রাণীটির নাম দেয়া হয় চুপাকাবরা। ওই ঘটনাতেও যে প্রাণীগুলো মারা পড়ে তাদের প্রত্যেকের শরীর ছিল রক্তশূন্য। একই রকমের ঘটনার খবর পাওয়া যায় আরো অনেকগুলো দেশে। এ নিয়ে অনেক গবেষণাও হয়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি গবেষক এবং লেখক বেঞ্জামিন রেডফোর্ড চুপাকাবরা নিয়ে গবেষণা চালান। তার এই গবেষণা ধর্মী একটি বইও রয়েছে, ট্র্যাকিং দ্য চুপাকাবরা। যদিও বিজ্ঞানীরা এখনো এই রহস্যের কুলকিনারা করতে পারেননি। সেই অমীমাংসিত রহস্যের আক্রমণ হলো বাংলাদেশের কুমিল্লাতেও। তবে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাটির পেছনে সেই রহস্যজনক চুপাকাবরা নাকি অন্য কিছু রয়েছে, সেটি এখনো ধোঁয়াশায় ঘেরা। আমরা কথা বলি স্থানীয় অধিবাসী তানভীর আহমেদ রিফাতের সাথে। তিনি জানান, গত শুক্রবার 4 আগস্ট আবারও ওই একই লোকের বাড়িতে হাঁস মুরগির খামারে আক্রমণ হয় এবং আবারও মৃত প্রাণীগুলোর শরীরে কোনো রক্ত পাওয়া যায়নি, সেই সাথে মাথা ছিল পেছনের দিকে মটকানো। তিনি আমাদের আরো জানান, ওই এলাকার আশেপাশে কোনো বনভূমি নেই, মূলত চারপাশেই লোকালয়।
শ্রুতি
এক্সক্লুসিভলি অন FusionBD.com
ভূত FM The night comes alive with Gramminform.
শুনছেন রেডিও ফুর্তি, স্টে টিউনড.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও FM. আর একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভূত এফএমের 7 বছর পেরিয়ে যাচ্ছি এই 13 তারিখ, অর্থাৎ আগামীকালকে. এখন তো শনিবার হয়ে গেছে, তো আগামীকালকে আমরা, আজকে বলতে পারেন যে আমাদের শেষ 7 বছরের আগে, 7 বছর পূর্ণ হওয়ার আগে শেষ দিন. অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই 7 বছর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য. এবং এই 7 বছর উপলক্ষে আগামীকাল অর্থাৎ রবিবার, শনিবার না কিন্তু রবিবার রাত 11:59 ভূত এফএম আবারও ফিরে আসবে আপনাদের জন্য স্পেশাল ঘটনা নিয়ে. এবং এই স্পেশাল এপিসোডে আপনিও পার্টিসিপেট করতে পারেন, রবিবারে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কল পেয়ে যেতে পারেন এবং স্টুডিওতে এসে ঘটনা শোনাতে পারেন আপনিও. এবং আপনার জীবনের সবচেয়ে সেরা ঘটনাটি এই 7 বছর পূর্তি উপলক্ষে পাঠিয়ে দিন আজকে এবং কালকের ভেতর. আমরা সে ঘটনাটি সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা সেটা পড়ে শোনাবো, প্লে করবো বা আপনাকে ইনভাইট করবো. তো যাই হোক, আমরা এখন চলে যাব সরাসরি কিছু আপনারা যারা লিখছেন আমাদের পেজগুলোতে সেই মেসেজগুলোতে, সেই মেসেজগুলো আমরা একটু পড়বো এবং দেখি কী কী মেসেজ আপনারা দিয়েছেন. তো এখানে যারা লিখেছেন ফেসবুকের আমাদের উপর যে পেজটা রয়েছে সেখানে, যে কুমিল্লার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লিখেছেন আফরিয়াদ রহমান বাবু. হ্যাঁ, সবসময় মানে ভয়কে ছাপিয়েও মাঝে মাঝে রহস্য দানা বেঁধে ওঠে কোনো কোনো জায়গায়, কুমিল্লা এইরকমই একটা জায়গা. প্রেম খান আমাদের লিখেছেন যে ইমেল করলাম কিন্তু পড়লেন না, আপনার ইমেল যদি সিলেক্টেড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা পড়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না. আহমেদ শিশির আমাদের লিখেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে গল্পটি শোনার পর তিনি ব্যালকনি থেকে বাইরে তাকাতে ভয় পাচ্ছেন, এর কয়েকটি জিনিস পরে বাইরে তাকালে তিনি আচ্ছা তিনি বাইরে তাকাতে কিছু কুকুর দেখতে পেয়েছেন সেটাতে তিনি ভয় পেয়েছেন. এটা হচ্ছে মানে জাস্ট কেবলই ঘটনাটা শুনলেন এই কারণে এরকম লাগছে হয়তো. আর MD মানিক ইসলাম আমাদের লিখেছেন যে আমি খুলনা থেকে শুনছি, আমি ভূত এফএমের সবচাইতে পুরনো ফ্যান, কুমিল্লাতে ঘটনাটি শুনে আমি এখন ঠান্ডা এসি রুমের মধ্যেও ভয়ে ঘেমে যাচ্ছি. ইমন খান আমাদের লিখেছেন যে গাজীপুর থেকে, যে গাজীপুরের কোনো স্টোরি নাই নাকি? গাজীপুরের অনেক স্টোরি আছে, গাজীপুর থেকে কেউ যদি স্টোরি পাঠান তবেই আমরা সেটা হাতে পাবো. আমরা গাজীপুরের অনেক স্টোরি জানি কিন্তু, বা গাজীপুর নামটা দিয়েও অনেক কিছু বানিয়ে বানিয়ে লেখা সম্ভব হতে পারে, বাট সেটা তো উচিত হবে না, তাই না? ভূত এফএম তো সেরকম না, আপনারা সবাই জানেন. ফাহাদুল ইসলাম ফাহাদ আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে আছেন শ্রীকৃষ্ণ কর্মকার এবং তিনি বলছেন ভয় লাগছে. MD সানি খান আমাদের সঙ্গে আছেন, সিলেট থেকে শুনছেন তিনি. শাহান আহমেদ কুমিল্লার ঘটনাটি সত্যি অন্যরকম তাই লিখেছেন. ফরহান জোয়েদ আমাদেরকে লিখেছেন যে একা শুনছি খুব ভয় লাগছে. আমাদেরকে লিখেছেন রোহান, স্টোরিরা জোস ছিল. হাসিবুল ইসলাম শান্ত আমাদের লিখেছেন অগ্রিম বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন ভূত এফএমকে. এছাড়াও MD ইমরান ফরহাদ জিসান আমাদের সাথে আছেন. প্রিন্স রাহাত আমাকে বলছেন যে আপনি কি ভূত দেখেছেন? না, আমি ভূত দেখিনি, আমি কখনো দেখতেও চাই না, বাট আমার ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আমি শেয়ার করেছি ভূত এফএমের শুরুর দিকে এবং তারপরে কয়েকবার. আমার সোনার বাংলা নাম ফেসবুক নেম এটা, এবং তিনি লিখেছেন. আমাদেরকে তনিমা আক্তার তুতুল আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন, তিনি বলছেন অনেক ভয় লাগছে. এছাড়াও আমাদেরকে হামদান বিশ্বাস আমাদের সাথে আছেন, সৈয়দ আদনান রিফাত আমাদের সঙ্গে আছেন, আলভি জিম আমাদের সঙ্গে আছেন, ফরিহা তসনিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন এবং তিনি বলছেন কুমিল্লার বিষয়টা বেশ অদ্ভুত. MD নাসির রিমন আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাইম আহমেদ এবং আমাদের সঙ্গে আছেন অর্ণব বিশ্বাস, ইন্ডিয়া থেকে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য. আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আমরা চলে যাই সরাসরি ঘটনায়, এবং আপনার ঘটনাটা আমরা শুনতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আরেকবার বলতে হবে
জি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মোহাম্মদ হেলাল, এসে বরিশালের বাকেরগঞ্জ থানা চাম্পাগ্রাম থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা আমাদের দেশের মানে গ্রামের একটা ঘটনা, এটা আমাদের জনপ্রিয় একটা গ্রাম আর কি, ছাড়াবাড়ি কিনে ঘটনাটা। তো আজ থেকে 20-25 বছর আগে ওখানে মানুষের জনবসতি ছিল। তো যারা ছিল ওনাদের, ওনারা একাবারিতে একারাই ছিল। তো ওনারা অদ্ভুত সব গলার সাউন্ড শুনতে পেতেন ওখানে। তো ওনারা একদিন রাতে আপনার হচ্ছে জামাই বউ দুজনেই আপনার অদ্ভুত সব গলার সুর শুনতে পেতেন দুজনেই। তো একদিন মধ্যরাতে হঠাৎ ওনার মানে বউয়ের ঘুমটা ভেঙে যায়। তো উনি শুনতে পায় যে ওনাদের পুকুরে কেউ একজন গোসল করতেছে। তো এটা শোনার পরে উনি ওনার ইয়াকে আর কি, ওনার জামাইকে ঘুম থেকে ডেকে উঠায়। তো তারপরে ওনার হচ্ছে বেশ আরো অদ্ভুত সব সুন্দর শব্দ শুনতে পায়। যদি উপর থেকে পানিতে কেউ ঝাঁপ দিলে যে সাউন্ডটা আসে, ঠিক এরকম ধরনের বিকট শব্দ। তো এর কিছুদিন পরে ওনারা অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন ওনাদেরকে বলা হচ্ছে যে তোরা এখানে থাকিস না, তোরা তোদের সমস্যা হবে, তোরা এই বাড়িটা ছেড়ে দে। তো ওনারা দুজনের কেউ এটা তেমন একটা গুরুত্বের সাথে নেয় না। ওনারা একজন কবিরাজকে এনে পুরো বাড়িটা একদম বন্ধ করে দেয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো যেই কবিরাজ ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিল, ওটা উনি যখন বাসায় ফিরছিল তখন ওনার সাথে পথে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তো উনি যখন বাসায় যাচ্ছিলেন পথে উনি ওনার এমন একটা বাতাস আসতে থাকে যেটা মানে একদম খুবই গরম, খুব ভয়ানক গরম ছিল। তো ওটা কেটে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার এমন একটা ঠান্ডা বাতাস আসে যেটা খুবই মানে একদম যদি বরফ ছিটিয়ে দেওয়া হয় সেম এরকম। তো এটা এই বাতাসটাও কেটে যাওয়ার পর যখন উনি একটু সামনে গেলেন তখন ওনাকে উনি ভাবলো ওনার উনি অনুভব করলো যে ওনার পিঠে কেউ একজন জোরে সজোরে অনেক আঘাত করতেছে। কিন্তু উনি পিছু ফিরে কাউকে দেখতে পেলেন না, কিন্তু খুব ব্যথা অনুভব করতেছে। তো একটা সময় উনি বাড়িতে গিয়ে যখন বাড়িতে গেল তখন ওনার বউকে সব ঘটনাটা খুলে বললো। তো ওনার বউ ওনার জামাটা খুলে পিঠটা মানে মালিশ করতে যাতে ব্যথাটা একটু কম লাগে। তো এই ঘটনার পরদিন থেকে ওই কবিরাজ অনেক অসুস্থ ছিল, এবং ঘটনার 5 দিন পরে কবিরাজ অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তো ওনাকে যারা শেষ গোসল করিয়েছিল মানে দাফন করার যে গোসল করেছিল, ওনারা বলেছে ওনার পিঠে অনেক কালচে বর্ণের অনেকগুলো দাগ ছিল, যেমনটা যদি কাউকে চাবুক দিয়ে মারা হয় তা সেইরকম অনেকগুলো দাগ ছিল। কিন্তু যেটা ওনার বউ দিন রাতে ওনার হাজবেন্ডের পিঠে ওগুলো দেখতে পায়নি। তো ওই যে বাড়িটা বন্ধ করে আসছিল কবিরাজ এই ঘটনা শুনে ওনারা দেখতে যায়, যদি ওনার বউ যেতে আগ্রহী ছিল কিন্তু কবিরাজের বাড়ি অনেকটা দূরে থাকার কারণে উনি একাই যায়। তো সম্ভবত 7টা কিংবা 8টার দিকে ওনার দাফন টাফন করা হয়। তো সবাই যে যে দূরে থেকে আসছিল সবাই চলে যায়, উনি রওনা দিয়ে আসে। তো এদিকে ওনার বউ অনেক টেনশনে থাকে যে অনেক রাত্র হয়ে গেছে, ওনার হাজবেন্ডটা এখনো আসতেছে না। তো এইরকম চিন্তা করতে করতে ওনার হচ্ছে সারা রাত্র পার হয়ে যায়, উনি আর বাসায় আসে না। তো হচ্ছে পরের দিন আমাদের এলাকায় একজন লোক উনি মাঠে গরু চড়াতে যায়। গরু চড়াতে গিয়ে দেখে উনি যে একটা লোক মানে কাদার ভিতর গেড়ে আছে, মানে ওনার পা দুটো ছিল উপরে এবং হচ্ছে মাথাটা ছিল নিচে। উনি এটা দেখে আশপাশে দু একজনকে ডাক দিয়ে এনে ওনাকে ওখান থেকে টেনে তোলা হয়। তোলার পর ওনার চেহারাটা স্পষ্ট বলা যাচ্ছিল না, কারণ সম্পূর্ণ কাদায় ভর্তি ছিল। তো পরে যখন চেনা হলো, যেহেতু এলাকার লোক উনি চিনতে পারে, তো ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রী যখন এটা দেখতে পারে যে ওনার হাজবেন্ডের এরকম অবস্থা, তো উনি শোকে ওখানেই স্ট্রোক করে মারা যায় আর কি। তারপর থেকেই ওই বাড়িতে কেউ থাকেনি, আজও পর্যন্ত ওখানে কেউ থাকে না, এবং এরপরেই ওই জায়গাটার নাম হয় আসলে সারাবাড়ি। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি একটা অডিও ক্লিপ আপনাদের পড়ে শোনাতে চাই। এই সপ্তাহের অডিও ক্লিপ যেগুলো আছে সেই অডিও ক্লিপগুলো অতটা আমার কাছে মানে ভালো মনে হয় নাই, গত সপ্তাহে অনেক বেশি ভালো ছিল। তারপরে আমি একটা অডিও ক্লিপ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের অডিও ক্লিপে এবং সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রাম জেলার আমবাগান এরিয়া থেকে আমি কাউসার বলছি। আপনি সবসময় ভালোর দলে থাকেন তাই আপনাকে জিজ্ঞাসা করছি না কেমন আছেন। আমি 2011 থেকে ভূতাশ্রমে শুনছি, আমার লাইফে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা ভূতাশ্রমে শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, ব্যস্ততার কারণে আমার পক্ষে ঢাকা গিয়ে ঘটনাটি বলা সম্ভব নয়। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি গত বছরের জানুয়ারি থেকে গ্যাসের সিলিন্ডারের বিজনেস করি। কাস্টমারের বাসায় গিয়ে সিলিন্ডার দেয়া ছিল আমার কাজ, মূলত এটাই আমার মূল ব্যবসা, তাই কাস্টমার যখনই আমাকে কল করত আমি তখনই সিলিন্ডার খুঁজে আসতাম। আমার এরিয়া এবং আশেপাশের এরিয়ায় এইরকম আরও সিলিন্ডারের দোকান রয়েছে, আমি সব সময় অন্য দোকানদারের তুলনায় কাস্টমারকে বেশি, মানে কাস্টমারের কাছে চার্জ কম রাখতাম। সেই জন্য অন্যদের তুলনায় আমার ব্যবসা ভালোই চলছিল, আমার কাস্টমারও ছিল অনেক। ডেইলি আমাকে 10-20 জন কাস্টমারকে এই সিলিন্ডার দিয়ে আসতে হতো, কারো বাসায় কারো দোকানে, এইরকমভাবেই আমি সিলিন্ডার দিয়ে আসতাম। আমি সবসময় রাত 10টার দিকে দোকান বন্ধ করে দিতাম, খুব ভোরে দোকান খুলতে হতো, দেখায় 11টার মধ্যে আমি ঘুমিয়ে যেতাম। বলে রাখা ভালো, আমার বাসা থেকে দোকান বেশি দূরে নয়। ঘটনার দিন রাত 9টায় দোকান বন্ধ করে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। হঠাৎ একটা কল পেয়ে ঘুম ভাঙে। ওপার থেকে আমাকে বলছে, ভাইয়া আমি খুব সমস্যায় পড়ে গেছি, আমার এই মুহূর্তে একটা সিলিন্ডার দরকার। আমি ঘুরে দেখলাম রাত 11টা পড়েল। আমি বললাম, আমি এত রাতে যেতে পারবো না, আপনি কাল সকালে আপনাকে দিয়ে আসবো বলে ফোনটা রেখে দিলাম। লোকটা আবার কল করেই বলল, আমি খুব বিপদে পড়ে যাব এবং আমি আর আমার সহপাঠীরা না খেয়ে থাকতে হবে। লোকটি এমনভাবে কথা বলল, আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে, কোথায় দিয়ে আসতে হবে বলেন সেটা। তখন আমাকে সেইখানে যেতে বলল, আমার দোকান থেকে 20 মিনিট সময় লাগে, সঙ্গত কারণে জায়গাটির নাম বলছি না। চোখে ঘুম নিয়ে রওনা দিলাম। যখন আমি দোকানে গিয়ে একটি রিক্সার জন্য, মানে সিলিন্ডার নিয়ে একটি রিক্সার জন্য অপেক্ষা করতে থাকলাম, বাট রিক্সা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটোরিক্সা এসে বলে, ভাই যাবেন? আমিও কোনো চিন্তা না করে রিক্সায় উঠে পড়ি। মাথায় শুধু ঘুরছিল যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলাটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। তবে রিক্সায় চললে যেমন অনুভব করে সবাই, আমার তেমন অনুভব হচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন শূন্যের উপর ভেসে যাচ্ছি এবং খুবই স্পিডে যাচ্ছি। রিক্সার গতি এতই ছিল যে আমি 20 মিনিটের রাস্তা 6-7 মিনিটেই পৌঁছে যাই। আমি কিছু বলার আগে রিক্সাটি বলে, যান সিলিন্ডার দিয়ে আসেন, আমি অপেক্ষা করছি, আমি আবার আপনাকে নামিয়ে দিয়ে আসব। বলে রাখা ভালো, যেই লোকটি আমাকে কল করেছিল উনি আমাকে বলেছিলেন, আপনি রিক্সাওয়ালাকে অ্যাড্রেস বললেই উনি আপনাকে ঠিক আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। আর আমি যেই বাড়িতে থাকি সেটি 4তলা। রিক্সাওয়ালা ঠিক একটি 4তলা বাড়ির সামনেই আমাকে নামিয়ে দিলেন। দূর থেকে বাড়িটা ভুতুড়ে মনে হচ্ছিল, চারিদিকে বেশ নীরব আর অন্ধকার। বাড়ির সিঁড়ি বেয়ে যখন উঠছিলাম, হঠাৎ আমার মনে হলো, এই যে এই ঠিকানায় আসবো সেটা রিক্সাওয়ালা জানেন কীভাবে? আমি তোমাকে ঠিকানা বলিনি। ভয়ে আমার বুক দুঃখ করে উঠল। আমার জন্য যে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল তা আমি কল্পনা করি নাই। এসব ভাবতে ভাবতে 4তলায় পৌঁছাই। কলিং বেল দিতেই কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খুললেন। বললাম, আপনি আমাকে কল দিয়েছিলেন, আপনার জন্য সিলিন্ডার নিয়ে এসেছি। কথাটা শুনেই লোকটা কেমন যেন চমকে উঠল। বললেন, আমি তো আপনাকে কল দিইনি আর সিলিন্ডারও তো আনতে বলিনি, তবে 4তলায় একজন সিলিন্ডার ইউজ করে, উনি হয়তো আপনাকে কল দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কততলা? উনি বললেন, 3তলা। ভাই, প্রতিটা ফ্লোরেই কিন্তু ফ্লোর নাম্বার দেওয়া আছে। আমি ফ্লোর নাম্বার কনফার্ম হয়েই কলিং বেল চাপি। ফ্লোর নাম্বারটি দেখে আমি অবাক হই, দেখি সত্যি 3তলা। নিজেকে অনেক বোকা আর অসহায় মনে হচ্ছিল। মনের ভুল ভেবেই আরো অনেক তলা উপরে উঠে গেলাম। ফ্লোর নাম্বার 4, আরেক তলা উপরে উঠে গেলাম, ফ্লোর নাম্বার 4। বিশ্বাস করেন, কলিং বেল চাপতেই সেই 3তলার লোক আবার বেরিয়ে আসলো এবং চোখ তার অনেক লাল ছিল। আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাব। সবকিছু কেন যেন উল্টা পাল্টা লাগছিল। লোকটি একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আপনাকে বললাম না চারতলা যেতে, আপনি জাননি? আমি কথা বলার শক্তি ততক্ষণে হারিয়ে ফেলেছি। লোকটি আমাকে বলল, জানতো এত রাতে ডিস্টার্ব করবেন না, ঘুম তো ভেঙে দিয়েছেন, এত রাতে ফাজলামি করতে এসেছেন, যান চারতলায় যান। আমি খুব ভয় পেয়ে চারতলায় আর যেতে সাহস পাচ্ছিলাম না, তবুও সিলিন্ডারটি নিয়ে গেলাম চারতলায়। এইবার দেখি আরো বিস্ময়কর দৃশ্য, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কলিং বেল দিলাম আর এক লোক দরজা খুলল। দরজা খোলার পর দেখি উনি আর কেউ নন, যা রিক্সায় করে আমি এখানে এসেছি সেই ব্যক্তি। যখনই আমি দৌড় দেব মনস্থির করেছি, ঠিক তখনই লোকটি আমাকে বলে, ভাই আপনার আসতে এত সময় লাগলো কেন? আমি কখন থেকে আপনাকে কল দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, আপনি আজ না আসলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হতো। রুমে উনি ছাড়া কাউকে দেখতে পাইনি, আর কোনো মোবাইলের রিং এর শব্দও আমার কানে আসেনি, তাছাড়া মোবাইলও সাইলেন্ট ছিল। আমি কোনোভাবেই ওখান থেকে পালাতে চাচ্ছিলাম। আমি জানি আমার সাথে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু না। আমি যখন সিঁড়ি দিয়ে দৌড়ে আসছিলাম, মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে। নিচে নেমে দেখি রিক্সাওয়ালা নেই। মনে মনে ভাবতে থাকি, আর এক মুহূর্ত নয়, বাসার উদ্দেশ্যে যখন পা বাড়াই তখনই পেছন থেকে ডাক আসে, ভাই যাবেন না? পেছনে ফিরে দেখি সেই রিক্সাওয়ালা। এবার ওনার মুখটা ভালো করে খেয়াল করি, উনি হয় কেউ নন। একটু আগে আমি যাকে সিলিন্ডার দিয়ে এসেছি উনি সেই ব্যক্তি। দেখলাম ওনার চোখ টকটকে লাল, আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন এবং মনে হচ্ছে উনি শুনলে ভাসছেন আর আমাকে বলছেন, এই সিলিন্ডারটাই তাদের নাকি মৃত্যুর কারণ। আমি এইসব দেখে নিজেকে সামনে রাখতে পারিনি, অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বড় ভাই, আমার মা, ভাইরা বলো রাতে এত রাতে তোকে বিছানায় না দেখে কল করি, তুই রিসিভ করছিলি না, তাই তোকে খুঁজতে খুঁজতে দোকান পর্যন্ত এসে দেখি তুই দোকানের বাইরে পড়ে আছিস। পরদিন সকালে আমি ওই জায়গাটায় যাই এবং আশেপাশে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি কয়েক মাস আগে এখানে আগুনে পুড়ে সিলিন্ডারের মাধ্যমে আগুনটা লাগে এবং আগুনে পুড়ে দুজন মানুষ মারা যায়, তার মধ্যে একজন রিক্সা চালাতেন। তারপর থেকে এই বাড়িতে অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে, যার কারণে এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেন না। এবং এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি জানি না যে পুরো জিনিসটাই আপনি যেটা লিখেছেন সেটা আপনার কল্পনা কিনা, বা আপনি আসলে কি দেখেছেন পুরো জিনিসটাই, আপনি আসলে দোকান থেকে বের হওয়ার পরেই সেখানেই আপনার কোনো মানে ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু আপনি মানে সবচেয়ে বেশি কনফিউজ হয়েছে যে কারণে, যে পরদিন আপনি যখন ওখানে গেলেন তখন আপনি আবার দেখলেন যে না, সেই বাড়িটার অস্তিত্ব আছে এবং সেখানে সত্যিই এরকম মানুষ মারা গেছে আগুনে পুড়ে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মানুষটি কেন আপনাকে ডাক দিয়ে নিয়ে কেন সিলিন্ডার চেয়ে পাঠালো, কি কারণ? যেই সিলিন্ডার তাদের এত ক্ষতির কারণ, সেই সিলিন্ডারটাই কেন তারা চেয়ে পাঠালো আমি জানি না। আপনারা ভালো জানেন এবং কাউসার আমি বিশ্বাস করি আপনি এই ঘটনাটা মানে এই ঘটনা এটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন এবং সেই জন্য আমাদের লিখে পাঠিয়েছেন। যদি পারেন আরেকটু ভালোভাবে লিখে পাঠাবেন যে আপনার কাছে কি মনে হয় সেটাও আপনি একটু লিখে পাঠাবেন। আর যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তারাও একটু আমাদের কাছে বলবেন যে আপনাদের কাছে কি মনে হয়। আমার কাছে ঘটনাটি খুব মানে কেমন যেন লেগেছে আমার কাছে, আমি মানে ঠিক মানে কেমন লাগে না মাঝে মাঝে কোনো ঘটনা শুনলে এরকম আর কি, আমি ঠিক বুঝতে পারলাম না বোধহয়। যাই হোক, আশিক রাফিদ না আমাদেরকে আশিক আমাদেরকে SMS করেছেন, না SMS নাই মেসেজ পাঠিয়েছেন, এখানে গাইবান্ধা থেকে তিনি শুনছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি অ্যাংশাস হাসান লিখেছেন, ভূতফেমের জন্য আমার স্পেশাল উপহার, আমাদের অ্যাপেরই একটা ডিজাইন তিনি পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অ্যাপের উপর তিনি লিখেছেন 7 বছর, হ্যাপি বার্থডে ভূতফেম অ্যান্ড এভরিথিং, থ্যাংক ইউ। এবং আমাদের জন্য যে এটুকু সময়, আপনার মূল্যবান সময় যে আপনি রেখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তামিম বিন সরওয়ার আমাদের সাথে আছেন, কুমিল্লার ঘটনাটা জোস ছিল। রবিন রানা আমাদের সাথে আছেন, ওসমান হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রৌফ ইসলাম, এছাড়াও মাজহারুল ইসলাম রকি আমাদের সাথে আছেন। অনেক ভয়ঙ্কর কিছু চাই, ওয়েটিং ফর দ্য বেস্ট মানি। ওকে, আমরা দেখি কি করা যায়। এই এই ইমেলটা কেমন লেগেছে একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন। শিহাব সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে সাব্বির হুসাইন সুমন এবং তিনি লিখেছেন ইমেলটা জোস ছিল। এম ডি আলামিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নহীন ইসলাম উসমান চৌধুরী। তো আমি একটা জিনিস বলতে চাই, আমরা যদি রেডিও ফুটি পেজ থেকে পড়ছিলাম, আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা দেশে এবং দেশের বাইরে অনেকেই হয়তো অনেক কাজ করেন যে আপনাদেরকে ডেলিভারি দিতে যেতে হয় বা কোনো বাসায় কোনো কাজে যেতে হয় বা কারো কাছে কোনো কিছু পৌঁছে দিতে হয়। তো আপনি যদি হঠাৎ করে এরকম একটা জিনিস খেয়াল করেন যে একদিন হঠাৎ করে আপনি বেরিয়েছেন রাতের বেলায় বা কোনো একটা সময়ে, সেই সময় আপনার আপনাকে নিতে একটা রিক্সা এলো বা একটা অটো এলো বা একটা ট্যাক্সি এলো বা একটা গাড়ি এলো, এবং আপনি যখন বাসার ভেতরে ঢুকলেন, সেই বাসার ভেতরে ঢুকেও আপনি দেখলেন যে সেখানেও ঠিক সেই অটোটি বা সেই রিক্সাটি বা সেই ভদ্রলোকটি আপনার জন্য অপেক্ষা করছে। খুব অদ্ভুত লাগবে না, উইয়ার্ড কিন্তু লাগার কথাটাই, সেই সেটাই বলছি আর কি, যে ভীষণ উইয়ার্ড একটা ঘটনা আমরা শুনলাম। আমি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে এই ঘটনাটি, বাট ঘটনাটি সত্যি 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 খুব অদ্ভুত। যাই হোক, আমরা একটা ছোট অডিও ক্লিপে যাব, আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো এবং তারপরে আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের কি সবগুলো অডিও ক্লিপ কি বড় নাকি ছোট কোনো অডিও ক্লিপ আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের একটা অডিও ক্লিপে যাই এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
নমস্কার, আদাব, রাসেল ভাই, আমি অনুব্রত চক্রবর্তী বলছি ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত কোচবিহার জেলায় আমার বাড়ি। যে ঘটনাটা আজকে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমার অত্যন্ত প্রিয়জন, আমার মায়ের মা, অর্থাৎ আমার দিদার মৃত্যু সংক্রান্ত। এবং দিদার মৃত্যুর পরবর্তী কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা যে ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছি, সেই ঘটনাটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। ঘটনাটির সঙ্গে শুধু আমি নই, আমার বাড়ির আমার পরিবারের চারজন ব্যক্তি, অর্থাৎ আমি, আমার মা, আমার বাবা এবং আমার দিদি, এবং তার সঙ্গে দুজন আত্মীয়া, অর্থাৎ আমার মেজমাসি এবং আমার মেজমাসির মেয়ে, এরা জড়িত। আমার দিদার মৃত্যু ঘটেছিল 2012 সালের 9ই নভেম্বর, এবং সময়টা ছিল শীতকাল, এবং দিদা রাত্রি 9:30টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ভারতবর্ষের আইন অনুযায়ী যেহেতু মৃত্যুর পর 3 ঘন্টা পার না হলে পরে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় না, এবং ডেথ সার্টিফিকেট ইস্যু না করা হলে পরে মৃতদেহকে আইনিভাবে সৎকার করা যায় না, অর্থাৎ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা যায় না। সেহেতু আমাদের মৃত্যুর 3 ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করতে হতো, এবং রাত্রি 12:30টার সময় ডাক্তারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে আসার পর অত রাত্রে কারো শ্মশানে গিয়ে শবদাহ করার মতন মানসিক অবস্থা ছিল না এবং সুবিধাও ছিল না। সেই জন্য সবাই ঠিক করেন যে পরদিন সকালবেলাতে মৃতদেহটাকে দাহ করা হবে, এবং সেই কথা মতন আমাদের বাড়িতেই সে রাত্রে মৃতদেহটা রাখা হবে, সেরকমটাই কথা হয়। এবং তার সঙ্গে আরেকটি কারণও ছিল, আমার মেজো মাসি চেয়েছিলেন যে তিনি কোচবিহারে এসে পৌঁছানো না পর্যন্ত যেন তার মায়ের মৃতদেহ কোথাও স্থানান্তরিত না করা হয় বা দাহ না করা হয়, মৃত্যুর আগে শেষ দেখাটুকু উনি দেখে দিতে চান। সেই কারণে এবং আগে যে কারণটা বললাম, এই দুটো কারণের জন্য আমরা ঠিক করি যতক্ষণ না পর্যন্ত সকাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মৃতদেহটাকে পাহারা দিয়ে রাখি। এবার সমস্যাটা হলো যে পাহারা দেওয়া নিয়ে, কারণ মৃতদেহটাকে একা ফেলে রাখা যায় না, মৃতদেহের সঙ্গে সবসময় কাউকে না কাউকে সে মৃতদেহটাকে ছুঁয়ে বসে থাকতে হয়। তো তারপর আমাদের সে রাত্রে যে অভিজ্ঞতা হয় সেটা ছিল মর্মান্তিক এবং ভয়ঙ্কর। রাত্রি 12:30টার পর থেকে, অর্থাৎ সেদিনটা 9 তারিখ পার হয়ে যাওয়ার পর 10 তারিখ যখন শুরু হয়, এবং 12:30টার পরের থেকে হঠাৎ করে আমরা লক্ষ্য করি মৃতদেহটাকে আমি ছুঁয়ে বসেছিলাম এবং আমার বাবা পাশের ঘরে ছিলেন, এবং মা এবং দিদি তারা একটু ভীতু প্রকৃতির জন্য তারা সে ঘরে ছিলেন না, তারা পাশের ঘরে ভগবানের ঠাকুরের নাম গান করছিলেন। আমার বাবা বাবার ঘরে ছিলেন এবং আমি দিদার ঘরে, সে ঘরে দিদার মৃতদেহকে স্পর্শ করে বসেছিলাম, এবং ক্রমাগত নানান ধরনের তব, স্তুতি, স্তোত্র, মন্ত্র ইত্যাদি পাঠ করে যাচ্ছিলাম। তো এখানে বলে রাখি জাতিগতভাবে এবং বর্ণগতভাবে আমরা হিন্দু ব্রাহ্মণ, সেহেতু বিভিন্ন ধরনের মন্ত্র স্তোত্র এবং বিভিন্ন ধরনের ঈশ্বরের উপাসনা করার নানা ধরনের যে মন্ত্র এবং পূজার প্রক্রিয়া সেগুলো আমাদের আয়ত্তে আছে। তো আমাদের পক্ষে মনে হয়েছিল যে কাজটা খুব সহজই হবে, কারণ আমাদের আমরা তো যেরকম মন্ত্রতন্ত্র বা নানা ধরনের স্তোত্র পাঠ জানি, সেগুলোর জন্য কোনো অসুবিধা হবে না রাত্রিবেলাতে। কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে ভুল প্রমাণিত হয়েছিল। আমি জানি না কেন, কিন্তু সে রাত্রিটা খুব ভয়ঙ্কর ভাবে কেটেছিল। রাত্রি 12:30 পর থেকে আমি যখন মৃতদেহটাকে শুয়ে বসছিলাম, হঠাৎ লক্ষ্য করতে থাকি মৃতদেহের তাপমাত্রাটা অস্বাভাবিক রকম ভাবে কমে যাচ্ছে। আমরা সবাই জানি যে মৃত্যুর পর মানুষের দেহ বা যে কোনো প্রাণীর দেহ শীতল হয়ে যায়, কিন্তু সেটা কি বরফের মতো ঠান্ডা হয়? মনে হয় না। আমি আজ পর্যন্ত কোনো মৃতদেহকে বরফের মতো ঠান্ডা হয়ে যেতে দেখিনি, যদি না সেটাকে বরফে করে রাখা হয়। অর্থাৎ মর্গে যেরকম ভাবে মর্গের ফ্রিজে রাখা হয়, সেই মর্গের ফ্রিজে না রাখলে পরে মৃতদেহ মনে হয় না বরফের মতো ঠান্ডা হয় বলে। ঘরের স্বাভাবিক উষ্ণতাতে তো নয়ই, এবং সবচেয়ে আশ্চর্যের কথা, শুধু মৃতদেহটা ঠান্ডা হচ্ছিল না, সেই সঙ্গে সঙ্গে ঘরের উষ্ণতা সেটাও অস্বাভাবিক রকম ভাবে দ্রুত গতিতে কমছিল। একটা সময় এমন হয়ে গেল যে আমি হাত দিয়ে মৃতদেহটা স্পর্শ করে বসেছিলাম, এবং সেই সময় মনে হচ্ছিল একটা সময় যে আমি আর হাত দিয়ে ধরে থাকতে পারছি না, এতটাই ঠান্ডা। তারপর বাবাকে ডাকলাম, বাবা আসলেন এবং বাবা বললেন যে মনে হচ্ছে কোনো একটা অশুভ কিছু আশেপাশে আছে, এবং তুই এক কাজ কর, তুই স্তোত্রপাঠ যেরকম চালিয়ে যাচ্ছিস সেরকম চালিয়ে যা, আর আমিও স্তোত্রপাঠ করছি, আমি ধূপ ধুনো ঘোরাচ্ছি, আশা করি আর প্রবলেম হবে না। তারপর আরেকটা কথা বললেন যে আমি এক কাজ কর, যে একটা প্রদীপ বা একটা আগুন, কিছু একটা আগুনের শিখা আলা একটা কিছু, মানে যে আগুনের শিখা হয়, ধূপকাঠির আগুন নয় বা আগরবাতির আগুন নয়, যে আগুনের শিখা হয় যেমন প্রদীপ বা মোম, সেরকম একটা কিছু আগুন এনে জ্বালিয়ে রাখ। আমি যেহেতু মৃতদেহ স্পর্শ করে বলেছিলাম, সেহেতু বাবা নিজেই একটা প্রদীপ ধরিয়ে এনে ঘরে দিয়ে গেলেন, কিন্তু তাতেও কোনো উপকার হচ্ছিল না, আগুন রাখার পরেও কোনো উপকার হচ্ছিল না, বরং তাপমাত্রা যেরকম কমছিল সেরকম কমতেই থাকলো, এবং শুধুমাত্র সেটা কমছিলই না, এতটা শীত করা শুরু করলো মনে হচ্ছিল আমি একটা ফ্রিজের ভিতরে ঢুকে আছি, মানে গোটা ঘরটা যেন ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এতটা ঠান্ডা বোধ করতে থাকি যে তখন মনে হচ্ছিল যে আমি যদি মানে একটা ফুল শার্ট গায়ে দিয়ে বসি তাহলে খুব ভালো হয়, এবং সেই জন্য আমি কিছুক্ষণের জন্য মৃতদেহটাকে ছেড়ে ফুল শার্ট পরতে ঘরে চলে যাই, এবং আমি একটা পাজামা এবং একটা টি শার্ট পরেছিলাম, এবং কিছুক্ষণ পরে আমি যখন ফুল শার্ট পরে আসলাম তখন দেখলাম যে গড় টেম্পারেচারটা আরো কমে গেছে। তো তখন রাত্রি 1:00 হবে, আমার মাস্টার দিদিরা ফোন করে জানালো যে তারা কাছাকাছি চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো আমি আর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, এবং সেই সময় বাবাও ঘরে ছিলেন, এবং হঠাৎ করে আমি শুনলাম চালের উপর টং করে একটা ঢিল পড়লো। ঢিল পড়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু যদি ঘরে একটা মৃতদেহ থাকে এবং ঘরের উষ্ণতাটা সেরকম অস্বাভাবিক রকম ভাবে কমতে থাকে, সেই রকম সময়ে একটা চালের উপর ঢিল পড়া কিন্তু সহজে মেনে নেওয়ার মতন ঘটনা নয়। এরপর একই ঘটনা আবার ঘটলো, আরেকটা ঢিল পড়লো, কিছুক্ষণ পর আরো একটা, এরকম 10 মিনিটের মধ্যে প্রায় 13-14 ঢিল পড়লো, এবং কিছুক্ষণ পর মনে হলো আমাদের চালের উপরে কেউ যেন মানে এক ব্যাগ ভর্তি নুড়ি পাথর, ছোট ছোট গুড়ি গুড়ি পাথর কেউ যেন ঝরঝর করে ঢেলে দিয়েছে, এবং চালের উপর ঝরঝর 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 করে সেরকম পাথর পড়লো, এবং সেটা বেশ কিছুক্ষণ চলতে থাকলো, এবং এতটা শব্দ হচ্ছিল যে আমার মানে আতঙ্কে আমার পাশের ঘর থেকে আমার দিদি এবং আমার মা চিৎকার করে উঠেছিলেন। আমিও খুব ভয় পেয়ে যাচ্ছিলাম, বলাই বাহুল্য ভয় পাওয়ার মতনই ঘটনা। আমাদের ঘরে কিন্তু এয়ার কন্ডিশনার নেই বা এয়ার কুলার নেই, যে ঘর আচমকা সেটা চলে গিয়ে ঘরের টেম্পারেচারটা কমতে শুরু করবে বা সেরকম কিছু। আমাদের ঘর কিন্তু এমনি সাধারণ বাড়ি, একতলা বাড়ি এবং টিনের বাড়ি, এবং উপরে সিলিং দেওয়া, এবং হচ্ছে সিলিংয়ের থেকে ফ্যান ঝুলছে। এছাড়া কিন্তু ঘরের মধ্যে ঘর ঠান্ডা করার মতন কোনো উপকরণই ছিল না। সময়টা যদিও সে সময় কার্তিক মাস ছিল, কিন্তু কার্তিক মাসে কিন্তু সেরকম হাড়হিম করা ঠান্ডা পড়ে না, কোনো সময়ই নয়, এবং কার্তিক মাসে কোনো সময় কারোর বাড়িতে চালের উপর ঢিল পড়ে না। এবার কিছুক্ষণ পর রাত্রি যখন 1:30 বেজে গেছে, সেই সময় আমি লক্ষ্য করলাম হঠাৎ করে খাটটা মৃদু কাঁপছে। আমি মৃতদেহ স্পর্শ করে বসেছিলাম, কিন্তু এতটা ঠান্ডা ছিল, বাবাকে বলার পরে বাবা বলেছিলেন যে চেয়ার কাজ কর, শুধুমাত্র একটু টাচ লাগিয়ে বস, যাতে ছোঁয়াটা যেন থাকে কিন্তু অত জোরে ধরতে হবে না, কারণ এতটা ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল যে যে জায়গাটা আমি একটা বরফের টুকরো টাচ করে বসে আছি, কাজে বেশিক্ষণ ধরে সেটা টাচ করে থাকতে পারছিলাম না, মাঝে মাঝে একটুক্ষণ যেন হাত বা আঙুল সরিয়ে নিতে হচ্ছিল, কিন্তু সেটা বাধ্য হয়ে। যাই হোক, তারপরে মনে হচ্ছিল যে খাটটা একটু যেন কেঁপে উঠলো, শুধু সামান্য একটু, মানে কয়েক সেকেন্ডের জন্য খাটটা একটু কেঁপে উঠলো। তো তখন মনে হলো কি দেখে আমার মনের ভুল, ভাবতে ভাবতে আবার কাঁপলো, এবং পরপর রিপিটেডলি 3-4 এরকমভাবে মৃদু মৃদু কেঁপে উঠলো, মানে কেউ যেন খাটটা ধরে একটুখানি নাড়িয়ে দিল, আবার একবার নাড়িয়ে দিল, আবার একবার নাড়িয়ে দিল, এরকম ভাবে। আমি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম, বাবাকে বললাম যে বাবা তুমি এসে বসো। তো বাবা তখন এসে খাটের পাশে বসলেন এবং মৃতদেহটাকে বাবা স্পর্শ করে থাকলেন। সেই সময় ফোন আসলো যে আমার মাস্তুতো দিদিরা চলে এসেছেন, এবং গলির মাথাতে তাদের গাড়ি এসে দাঁড়িয়েছে, তারা ভাড়া করা গাড়িতে এসেছিলেন। তো আমি এগিয়ে গেলাম, বাবাকে বললাম, বাবা বললো যে টর্চ নিয়ে যায়, এবং কোনো রকম ভাবে কেউ যদি পেছন থেকে ডাকে বা কোনো রকম শব্দ পাস পেছনে তাকাবি না, বা কেউ ডাকলেও উত্তর দিবি না, সোজা যেখানে যাচ্ছি সেখানে যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি গেলাম গেলাম, যাওয়ার আসার পথে কোনো বিপদ হয়নি, যদিও গোটা রাস্তাটাই গলিটাই আমি মানে কাঁপতে কাঁপতে চলছিলাম ঠাকুরের নাম জপতে জপতে। তারপর ওদেরকে ব্যাগ ট্যাগ নিয়ে আসলাম এবং আসার পরে যখন আমার মাসি মৃতদেহটাকে দেখলো তখন স্বাভাবিকভাবেই মানে মৃতদেহের উপর হামলে মানে হাহাকার করে কেঁদে উঠলো এবং মৃতদেহের উপর আশ্রয় পড়লো। এবং আশ্রয় পড়ার সঙ্গে সঙ্গে যেটা টের পেলো সেটা হচ্ছে যে মৃতদেহটাকে যে চাদর দিয়ে ঢাকা ছিল সেই চাদরের উপর থেকে সে হাড়হিম করা ঠান্ডাটা সে মাসি উপভোগ সেটা অনুভব করতে পারলেন। এবং সে আটকে উঠে সঙ্গে সঙ্গে মৃতদেহটাকে ছিটকে এসে বললেন, দেখি এত ঠান্ডা কেন? আমি বললাম যে জানি না, রাত্রি 12:30 পর থেকে এরকমই হওয়া শুরু হয়েছে। এবং বাই দ্য ওয়ে ওরা যখন ঘরে ঢুকলো তখন দরজা জানলা দরজাটা খোলা হয়েছিল, দরজাটা ফাঁক করা হয়েছিল, কিন্তু ঘরের বাইরের উষ্ণতা, আমি সেই ঘর থেকে যখন বাইরে গেলাম তখন আমার ফুলশার্ট পরা অবস্থাতে মনে হচ্ছিল যে গরমে যেন আমি মরে যাচ্ছি, কারণ এত ঠান্ডার মধ্যে কত ছিলাম এবং শরীরে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারপরে বাইরে যখন স্বাভাবিক উষ্ণতা আসতাম মনে হচ্ছিল যে গরমে আমি ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তো সেই সময় ওরাও টেম্পারেচারটার পার্থক্যটা বুঝতে পারে এবং তখনও অত খেয়াল করেনি, কিন্তু মৃতদেহটা যখন ছুল এবং মাসুদ দিদিও সেটা ছুল, ছোঁয়ার পরে বললো তারও একই রকমের প্রতিক্রিয়া এবং বলে উঠলো যে এত ঠান্ডা কেন মৃতদেহ? আমি একই উত্তর করলাম এবং আমার মাসুদ দিদি যে সে খুব ডানপিতে এবং খুবই সাহসী, সেজন্য ওকে বললাম যে তুই একটু ফ্রেশ হয়ে এসে আমার সাথে একটু এখানে বস, তাতে আমার একটু ভালো লাগবে আর সময়টাও কাটবে আর আমি একটু সাহস পাবো। ও বললো আচ্ছা আসছি। তো ও কিছুক্ষণ পরে এসে বসলো এবং আমার বাবা মাসির সঙ্গে কথা বলার জন্য এবং মাসি আমার মার সঙ্গে কথা বলার জন্য পাশের ঘরে চলে গেলেন। সে সময় আমি আর আমার মাসুদ দিদি ঘরে বসে আছি এবং সেই সময় রাত্রি 2:30 তখন বাজে। সেই সময় হঠাৎ করে আমি শুনলাম আমার দিদার যে খাটের মধ্যে মানে দিদার মৃতদেহ যে খাটের মধ্যে ছিল সেই খাটের পাশেই ছিল বড় বড় দুটো জানালা এবং দুটো জানালাই বন্ধ ছিল। সেই জানালার কাঠের পাল্লার মধ্যে মনে হলো কেউ টক 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 এরকম করে ঠিক 3 বার নক করলো। আমি তখনই চমকে উঠলাম এবং মাস্ত দিদির দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে আছে, ও অবাক হয়ে গেছে এবং আমি বললাম যে কি হলো? ও বললো যে ভাই খুলিস না। আমি বললাম সেটা খুলবই না, কিন্তু ঘটনাটা কি হলো? ও বললো যে ওই পাশে কেউ আসছে মনে হয়। ততক্ষণে আমাদের কথা শুনে বাবাও চলে এসছেন ঘরে এবং বাবা বললেন যে কোনো অবস্থাতেই হোক না কেন কেউ ডাকলেও জানালা খুলবি না, কোনো রকমভাবেই নয়। আমি বললাম যে সেটা অবশ্যই খুলবো না, কিন্তু এরকম ঘুরতে থাকলে তো আর এই ঘরে বসে থাকাটা অসম্ভব। তো বাবা কিছু না বলে চলে গেলেন এবং বাবা আবার ধূপধুনো জ্বালিয়ে সারা বাড়ির চারদিকে ঘুরিয়ে আসলেন, কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হলো না। রাত্রি যখন প্রায় 2:45 বাজে তখন আমার মাসতুত দিদি হঠাৎ করে বললেন, আমি মাথার দিকে বসেছিলাম এবং আমার ও ছিল পায়ের দিকে বসা, পায়ের সঙ্গে মান্তদির শরীরের টাচ লেগেছিল এবং মান্তদি হঠাৎ করে যেন আমাকে বলে উঠলো, কি রে ভাই? আমি বললাম যে কি? বললো যে এই মৃতদেহটার পাটা যেন একটু নড়ে উঠলো না। আমি বললাম কি বলছিস, পা নড়ে উঠলো মানে? বলে হ্যাঁ দেখ পাটা যেন একটু নড়লো। আমি বললাম যে সে কি কথা, দেখি ভালো করে। তো ও তখন দেখতে পায়নি কারণ পাটা ওর পেছন দিকে ছিল। আমি দেখলাম লক্ষ্য করে যে পায়ের আমার দিদার মৃতদেহের ডান পাটা থেকে যে চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেই চাদরটা খানিকটা সরে এসছে এবং ডান পায়ের পাতাটা বেরিয়ে এসছে। তখন আতঙ্কে আমার সারা শরীর হিম হয়ে গেল এবং মাসুদ দিদিকে দেখাতে সে বললো যে আর এটা নিয়ে কোনো কথা বলিস না, কারণ অন্যরা যারা যারা মাসিরা আছে এবং মা আছে মাসি আছে এরা শুনলে পরে ভয় হার্ট ফেল করে যেতে পারে আতঙ্কে। আমি বললাম ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ এরকমভাবে থাকতে তো আমাদের হার্ট ফেল করবে। ও বললো যে কিছু করা নেই, দাঁতে দাঁত চেপে ই করে যা, সহ্য করে যা। আমি তখন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ্ গীতা নিয়ে এসে পাঠ করা শুরু করলাম এবং পাঠ করতে করতে অনেক মানে গীতা অনেক বড় মানে অনেক অনেকটা অনেক শ্লোক আছে গীতাতে এবং সেটা পাঠ করতে সংস্কৃত শ্লোক জন্য বেশ কিছু সময়ও লাগে। আমি প্রায় যখন 1/4 পড়া হয়ে গেছে তখন রাত্রি 3:30 বাজে এবং সেই সময় 3:30 কি 4:45 বাজে এবং সেই সময় হঠাৎ করে তাদের আমার মাসুদ দিদি সে হঠাৎ করে বললো যে ভাই, আমি বললাম কি? বলো দেখ। আমি তাকিয়ে দেখলাম ও ইশারা করছে আমার দিদার মৃতদেহের মুখের দিকে এবং আমি তাকিয়ে দেখলাম মুখটা হা হয়ে গেছে, অর্থাৎ মুখটা খুলে গেছে। জানি না মেডিকেল সায়েন্স এর ঘটনার কি ব্যাখ্যা দেবে, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও আমি আর মান্তদি কেউই সেই মৃতদেহের হা করা মুখটাকে বন্ধ করতে পারিনি। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম, অনেকটাই অনেকবার চেষ্টা করার পরেও মুখ হা বন্ধ হচ্ছিল না এবং আমি তারপর এবং বাবাকে ডেকে আনার পরে বাবাও চেষ্টা করলেন, তারপরেও মুখ বন্ধ হচ্ছিল না। আমি যথারীতি আবার গীতা পাঠ করা শুরু করলাম এবং আরো কিছুক্ষণ গীতা পাঠ করার পরে দেখলাম যে হা মুখটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। প্রায় 15 মিনিট পরে আমি তখন গীতার পায়ের দিকে বসেছিলাম এবং আমার মাসুদ দিদি ছিল মাথার দিকে বসা। আমার ডান হাতের তর্জনীটা দিয়ে আমার গীতার মৃতদেহের ডান হাতটা স্পর্শ করা ছিল এবং বাঁ হাতে আমি গীতাটা ধরে পড়ছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার আঙ্গুলের মধ্যে কিছু একটা চাপ দিচ্ছে, প্রথম বুঝতে পারিনি। আমি যখন আরো ভালো করে যখন বাবাটা লক্ষ্য করলাম তখন মনে হচ্ছে আমার ডান হাতের তর্জনীটাকে কেউ যেন দু আঙ্গুল দিয়ে ধরে খুব জোরে চাপ দিয়ে আছে। আমি বলি, আমি তখন এতটা চমকে গেছিলাম এবং এতটাই ভয় পেলাম যে তখন আমি গীতা পাঠ করার মতন অবস্থাতে ছিলাম না বা থাকতে পারিনি। আমি পাঁচ শব্দ করলাম এবং ভয়ে আত্মনাদ করে উঠলাম। সেই সময় তখন মাস্টার দিদি আমাকে বলল যে ভাই সিদ্ধিদি এখন মশোকে ডাক। আমি বাবাকে ডাকলাম, বাবা এসে দেখলেন এবং বাবা এবং আমার মাস্টার দিদি দুজনে মিলে অনেক চেষ্টা করার পরেও সে হাতটাকে ছাড়াতে অনেক অনেক চেষ্টা করার পরে সে হাতটাকে ছাড়াতে পারেন এবং আমি দেখলাম যে দুটো বরফের চাঙড়ের মাঝখানে যদি আঙুলটা পড়ে তাহলে যেরকম অনুভূতি হয়, অর্থাৎ অত্যন্ত ঠান্ডা কিংবা কোনো একটা কিছু দিয়ে বরফের চাঙড় দিয়ে যদি চাপ দিয়ে ধরে রাখা হয় আঙুলটাকে তাহলে পরে যেরকম ধরনের অবস্থা হবে ঠিক সেরকম অবস্থা। এবং আমি তখন মানে রিয়েলাইজ করলাম, এটুকু বুঝতে পারলাম যে ঘটনা এমন একটা কিছু করছে বা এমন একটা কিছু করতে চলছিল বা চলছে যেটা হয়তো চায় না যে আমি গীতা পাঠ করি। আমি সেটা বুঝতে পারলাম যখন যে কোনো রকমভাবে আমি যদি গীতা পাঠটা বন্ধ করি তাহলে পরে এই ঘরে আর কি কি যে ঘটবে সেটা আমার মানে কল্পনারও বাইরে। আমার মনে হচ্ছিল কেউ যদি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় বা আমি যদি অজ্ঞান হয়ে যাই আমি এই বীভৎস অভিজ্ঞতা থেকে মুক্তি পাবো। রাত তখন পৌনে চারটা, বলা ভালো যে তখন প্রায় ভোর এবং সেই সময় সূর্যোদয় হয় প্রায় এই ছটা সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি সময় সূর্যোদয় হয় এবং সেই সময় অনুযায়ী ক্যালকুলেশন করে বুঝলাম যে তখনও সূর্য উঠতে বা দিন শুরু হতে যত দেরি তাতে বাকি সময়টা কাটানোটা প্রচণ্ড কষ্টকর। তো বাবা এসে বসলেন ঘরে, আমরা তিনজন, আমি, আমার মাসুতো দিদি এবং আমার বাবা। বাবা আমাকে বললেন যে তুই অনেকক্ষণ ধরে আছিস, তুই একটু যা রেস্ট নে, আমরা আসছি। এবং আমি তখন চোখে মুখে একটু জল টল দিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য বারান্দায় এসে বসলাম এবং তখন লক্ষ্য করলাম যে যে ঘরের মধ্যে যে ঠান্ডা হিমেল বাতাসটা আমার আমি অনুভব করছিলাম, আমি বারান্দায় এসে বসার কিছুক্ষণ দুই এক মিনিট পরের থেকে আমার মনে হচ্ছিল যে আমার চারদিকে যেন সেরকম ঠান্ডা শিরশিরে একটা বাতাস আমাকে ঘিরে ধরেছে। এবং বাইরে আসার পরে আমি ঘর থেকে বেরোনোর পরে ফুল শার্ট খুলে ফেলেছিলাম, তখন ওই শিরশিরে বাতাসের মনে হচ্ছিল যে আমি ফুল শার্টটা আবার পরবই। তখন এতটা ভয় লাগা শুরু হলো আমার হঠাৎ করে এবং তখন মনে হচ্ছিল যে আমার ঘাড়ের মধ্যে, আমার কানের পেছনে বা আমার পিঠের মধ্যে সে ঠান্ডা বাতাসের অত্যন্ত ঠান্ডা পালক দিয়ে মানে বরফের তৈরি পালক দিয়ে, পালকটা যদি বরফের তৈরি হয় এবং সেরকম যদি স্মুথ হয় পালকের মতন বা সফট হয় তাহলে পরে যে অনুভূতিটা হবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সেই অনুভূতি আমার পিঠের মধ্যে দিয়ে কখনো ঘাড়ে কখনো কানের পেছনে কখনো পায়ে লাগছিল। আমি স্থির করতে পারছিলাম না যে আমি কী করবো। অনেকক্ষণ পর প্রায় 10 মিনিট আমি ওখানে চুপচাপ বসেছিলাম এবং আমার কিছু করার মতন ক্ষমতা সেজন্য ছিল না। আমি সেরকম অবস্থা থেকে যখন কাটিয়ে বেরোলাম তখন 4টা বেজে গেছে এবং তারপর আমি ঘরের থেকে ঘরে যখন তাড়াতাড়ি করে ঘরে গেলাম তখন ঘরে যাওয়ার পর আমার বাবা দেখলাম বিস্ফোরিতভাবে মৃতদেহের দিকে তাকিয়ে আছেন এবং বলছেন এ কী করে সম্ভব। আমি তাকিয়ে দেখলাম আবার মৃতদেহের মুখটা খুলে গেছে এবং চোখগুলো খোলা এবং দৃষ্টি একদম স্থির, মৃত মানুষের চাহনি যেরকম হয় এবং সেটা সোজা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ চিত হওয়া সহ মৃতদেহের চোখ যেরকম সোজা সিলিংয়ের দিকে বা ছাদের দিকে থাকবে ঠিক সেরকমভাবে তাকানো এবং মুখটা খোলা। আমার মাস্টার দিদি তখন মাথার কাছ থেকে ভয়ে ছিটকে উঠে এসছে এবং আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমিও চিৎকার করে উঠলাম এবং আমার পাশের ঘর থেকে সে শব্দ শুনে তাড়াতাড়ি করে দৌড়ে এসে আমার মা এবং আমার দিদি যখন দৌড়ে আসলো তখন ওই দৃশ্য দেখে আমার দিদি সেখানেই সেন্সলেস হয়ে যায় এবং তাড়াতাড়ি করে তাকে ধরে অন্য ঘরে নিয়ে যাওয়া হয় এবং জল টল ছেটানো হয়। এবং এইরকম অবস্থাতে যদি সেন্সলেস হয়ে কেউ বেশিক্ষণ থাকে তাহলে পরে হয়তো বা অশুভ শক্তির দ্বারা তার নানা ধরনের দৈহিক ক্ষতি হতে পারে, সেজন্য তাড়াতাড়ি করে তার সেন্স আনার জন্য নানা রকম চেষ্টা করা হলো এবং কিছুক্ষণ পরে তার সেন্স এসেছিল। কিন্তু ওই ঘরে ওই দৃশ্য দেখার পরে আর বেশি আমি আর আমার বাসুদেব দিদি কেউ থাকতে পারিনি, শুধু বাবাই মৃতদেহ ধরে বসেছিলেন। এবং তার কিছুক্ষণ পর আমরা হঠাৎ করে শুনতে পেলাম, সেই সময় আমি ঘরের মধ্যেই ছিলাম এবং শুধু সে খাতে বসেছিলাম না, পাশে একটা চেয়ারে বসেছিলাম এবং হঠাৎ করে শুনতে পেলাম একটা গুঁ গুঁ শব্দ এবং শব্দটা আসছে হাঁ করা মুখের ভেতর থেকে। সেই শব্দ শোনার পর আমার এত সাহসী বাবাও এতটাই ভয় পেয়ে যান যে মনে করে বললেন যে এখানে থাকাটা আর ঠিক হবে না, এখান থেকে শিগগির বেরিয়ে পড়। আমরা সতন সহস্র নিয়মের তোয়াক্কা না করে মৃতদেহকে ওই অবস্থাতেই ফেলে রেখে আমি বাবা এবং আমার মাসুতো দিদি ঘর থেকে বেরিয়ে চলে আসি। এবং অবস্থা এতটাই জটিল ছিল যে পরবর্তীকালে আর আমাদের তিনজন যাদের কথা বললাম তাদের কেউ অন্তত আগামী আধ ঘন্টা সময় পর্যন্ত সেই ঘরের মধ্যে ঢোকার বা উঁকি দেওয়ারও সাহস করিনি এবং সে আওয়াজটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে এবং কিছুক্ষণ পর আওয়াজ পেলাম যে বিছানার উপরে কিছু একটা মানে নড়ছে। আতঙ্কে তখন আমাদের মনে হচ্ছিল যদি আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই তাহলে পরেই আমাদের সবচেয়ে ভালো হয়। এই দৃশ্য বা এই ঘটনা সহ্য করার মতো মানসিক শক্তি আমাদের কারো ছিল না। একে তো আমার মা এবং আমার মাতৃত্ব আমার মাসি এরা সদ্য মাতৃশক্তি পেয়েছেন এবং তারপরে তাদের চোখের সামনে বা তাদের উপস্থিতিতেই তাদের মায়ের মৃত্যুদের সঙ্গে এরকম অদ্ভুত অদ্ভুত মানে অশুভ ঘটনা ঘটে চলছে সেটা তারা নিতে পারবেন কতখানি আমার সন্দেহ ছিল। কিন্তু তারা কারোর তাদের কোনো রকমের দৈহিক বিকার হয়নি কিন্তু তারা যথেষ্ট রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমরা যখন ফজরের আজান পড়ার শব্দ শুনলাম তখন কখন সময় আমার ঠিক খেয়াল নেই বাবা বললেন যে শব্দটা মনে হচ্ছে একটু থেমেছে চল যাই। দরজা আস্তে আস্তে খুলে এবং মন্ত্র পাঠ এবং স্তোত্র পাঠ করতে করতে আমার বাবা ঘরে ঢুকলেন এবং ঘরে ঢুকে পরে বাবার পিছন পিছন আমরাও ঘরে ঢুকলাম এবং দেখলাম যে মৃতদেহটা সেই চিত করে শোয়ানো ছিল মৃতদেহটা পাশ ফিরে আছে এবং দেখে মনে হচ্ছিল যে সেই মৃতদেহটা অনেকক্ষণ ধরে খাটের উপর নড়াচড়া করেছে। দেখলাম যে মৃতদেহটা মানে চাদর কোচকানো যেটা দিয়ে ঢাকা দেওয়া ছিল যে সাদা চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সে সাদা চাদরটা কুকুরে গেছে এবং দেখে বোঝা যায় যে মৃতদেহটা খাটের উপরে মানে বেশ নড়াচড়া করেছে এবং খাটের চাদর গুলো কোচকানো কোনো রকমে। তারপরে সে আর বিশেষ কোনো রকমের দৌরাত্ম্য হয়নি। আমরা মোটামুটি তারপর নির্বিঘ্নে বাকি সময়টা ভোরবেলা সময়টা কাটিয়েছিলাম। শুধু ভোরবেলার দিকে শেষ যখন দিনের আলো ফোটে সে সময় হঠাৎ করে মানে একদম কোনো ধরনের প্ররোচনা ছাড়াই হঠাৎ করে একবার খাটটা কেঁপে উঠেছিল। সেটা প্রায় ওই প্রথমবারের মতনই দু তিনবার মতন সেরকম কেঁপে স্থির হয়ে গিয়েছিল এবং তারপরে আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা এবং আশা করছি ঘটনাটা আপনারা সবাই অনুধাবন করতে পেরেছেন যে আমি কি অবস্থার মধ্যে দেশে রাতটা কাটিয়েছিলাম। আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা যেন আর কারোর সঙ্গে না ঘটে, কারণ এতে অনেকে আনন্দ পেলে পরেও ঘটনার কথা শুনে আসলে কিন্তু অনেক ক্ষতি হয়। যাই হোক, ধন্যবাদ, ধন্যবাদ ফুড এস এম কে আর রাসেল ভাই, আপনাকে আপনার গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন এই শোটার অস্বাভাবিক রকমের জনপ্রিয়তার জন্য এবং সারা ভারতে, সারা ভারত মানে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতের নানা জায়গা থেকে নানা লোক শোনেন এবং শুধু ভারত নয় সারা বিশ্বের বহু জায়গা থেকে এটা শোনেন অনেকে লাইভ। এবং অ্যাপটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ যারা যারা আমরা রেডিও মেগাহার্জের বাইরে আছি তাদের তাদের জন্য এই অ্যাপটা খুবই ইউজফুল। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লিসনার্স, সবাই ভালো থাকবেন, গুড নাইট।
Boot FM, the night comes alive with Grounding Form.
That's right, the night comes alive with Grounding Form. And আমরা গ্রামীণ ফোনের সাথে হাঁটতে হাঁটতে আমরা সাতটা বছর কিন্তু অলরেডি পার করে এসেছি এবং সাতটা বছর পার করে আসতে যাচ্ছি আর কি। আগামীকাল আমাদের সেই জন্য একটা স্পেশাল অর্থাৎ রবিবার রাত 11:59 একটা স্পেশাল শো রয়েছে বাংলাদেশ সময় এবং আপনারা আপনাদের যে যেখানে আছেন সেই সময়টা মিলিয়ে নেবেন। আমাদের সঙ্গে আমাদের আরও একজন লিসনার আছেন যিনি আমাদের সাথে এখন জয়েন করেছেন কলকাতা থেকে, আমরা তার সাথে কথা বলবো। হ্যালো, হ্যালো, জি সালাম আলাইকুম, আপনার নামটা প্লিজ একটু বলবেন। জি জি আমি শুনতে পাচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন। জি আপনি এই মুহূর্তে কলকাতার কোন জায়গায় আছেন? আচ্ছা, আপনি কি কলকাতাতে থাকেন নাকি অন্য কোথাও থাকেন? আপনি কিভাবে ভূতের সাথে সম্পৃক্ত হলেন যদি আমাদের একটু বলতেন?
আমি 2012 মালয়েশিয়াতে আমার একটা ফ্রেন্ড একবার দিয়েছি ও রুমে একদম লাইট অফ করেছি, ও বলছে ভূত এসছেন, এটা আবার কি? তো বললো, তারপর আমি মানে শুনতে আমার ইচ্ছা করলো শুনতে, কিন্তু আমার ভালো লাগলো। তো তারপর থেকে আমি ভূতেশন শুনি। বাট কখনো আমাদের এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক ঘটনা আছে, কিন্তু সময় পাই না, আমি সময় পাই না, এই জন্য সবসময় শুনি। যদি লাইভ না শুনতে মানে লাইভ না শুনতে পারলো ডাউনলোড করে আর কি শুনি। তো এখানে এই যে পড়ছি যে আপনার যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে এখন আজ প্রথম মানে
আজকে প্রথম ফুর্তি অ্যাপ ডাউনলোড করে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ফুর্তি অ্যাপে কিন্তু আপনি আগামী দুই দিন বিভিন্ন সময় অর্থাৎ 3টা, 6টা, 9টা, 12টা এই সময় আপনি স্পেশাল ঘটনাগুলো শুনতে পাবেন। সুতরাং আমাদের সাথেই থাকুন। এবং আপনি কি আসলে মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে কাজ করেন নাকি আপনি ইন্ডিয়াতেই বেশি সময় থাকেন? আমি এখনো বুঝতে পারিনি কিন্তু।
না না, অ্যাকচুয়ালি দাদা হচ্ছে আমি মানে আমি বাংলাদেশি, কিন্তু আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মানে আমার
ম্যাক্সিমাম সময় আপনার এই সমস্ত জায়গায় থাকতে হয় এবং সবসময় আপনি ওকে যেখানেই থাকুন না কেন আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। এবং যেখানেই থাকেন না কেন ফুর্তি অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো সময় ভূতত্বের সাথে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংকস ফর কলিং অ্যান্ড থ্যাংকস ফর এভরিথিং। আমরা অনেক খুশি আপনার সাথে কথা বলে, আশা করছি যে আপনি অনেক ভালো আছেন এবং সবসময় ভালো দলে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা এবং আপনার ঘটনা শুনবো। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা আগে বলুন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুজাইফা, আমি নাটোর থেকে আসছি।
জি,
তো প্রথমে আমার ছোট চাচা আজকে মারা গেছেন, তো সহযোগিতা করবেন।
অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ।
আমি যেটা ঘটনা বলবো এটা আসলে রাজশাহীর, এটা হলো সোনাদীঘি মোড়ে। তো ভাইয়া এটা অনেক বড় ভাই, তো নাম বলতে মানে করছে উনি, তো উনি গাছ লাগাতে অনেক পছন্দ করেন। তো ঢাকা থেকে উনি রাজশাহীতে আপনি ইয়ে করেন, ট্রান্সফার হন। তো সরি, তো ট্রান্সফার হওয়ার পরে তুমি উনি হলো গাছ কিছু গাছ লাগান ছাদের উপরে। প্রথমত দুই তিন দিন কোনো প্রবলেম হয় নাই, তো এরপরে পাঁচ দিন, ছয় দিন, সাত দিন যায়, এবার আসলে প্রবলেমটা আসলে হয় ছাদের উপর। ধরেন কোনো কিছু ধরেন ইট টিট যদি আপনি এক জায়গা চার চার টেনে নিয়ে যায় এরকম সাউন্ড হইতো, তারপরে ছাদের উপর ধরেন বাড়ি দেওয়া, গ্রিল দেওয়া, ছাড়াছাড়ি করা, এরকম তো হইতে 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 তুমি এলা হচ্ছিল আসলে। তো এর মাঝখানে উনি একসময় ফিল করেন যে উনি যখন ঘুমায় আছেন, তো ঘুম ধরেন ঘুমাননি, হালকা ঘুম আসছে, তো একজন কানে কাছে আছে ফিসফিস করে বলতেছে যে আমার যেটা নিয়ে আসছি তুই ওখান থেকে সেটা আমাকে ফিরিয়ে দে। তো উনি আসলে একটা নার্ভাস হয়ে যান যে এটা হুট করে আসলে কী হইলো, আমি কার কী নিয়ে আসলাম। তো এভাবে ধরেন এক মাস দুই মাস এরকম যেতে থাকে। তো ছাদের উপর ওরকম শব্দ হচ্ছিলই, উনি স্বপ্ন দেখতেছিলেন যে হলো বলতেছে যে আমার যে জিনিসটা তুমি নিয়ে আসছিস এটা আমাকে ফিরিয়ে দে। তো আসলে এরকম হতে হতে একদিন আমি ছাদে উপর যান, দেখতেছেন ওরা গাছ ছাদের উপর যে টপগুলি আছে ওটা এক জায়গা থেকে আর জায়গায় ঘটানো, গাছগুলি ভেঙে ফেলা। তো বাসায় কোনো ছোটো বাচ্চা চা এরকম কেউ নাই, তারপরে কীভাবে হলো মাথার মধ্যে এভাবে আসে না। তো এটা অনেকটা কেমন নার্ভাস হয়ে যেমন নেই। তো বাড়ির পাশে মসজিদ ছিল, ইমাম ছিল, তো ওনার কাছে উনি যান যে বাসায় এরকম প্রবলেম হচ্ছে, ঘুমাতে পারতেছি না, আমার এরকম প্রবলেমটা কি? তো উনি বলেন যে তুমি ছাদে বলছে গাছ লাগিয়েছিলে এলাকার মাটিটা নিয়ে আসছিল আসবে ঘোড়া থেকে। তো বলে বাড়ির পাশে একটা বাজার আছে, ওটার নিচ থেকে আমি নিয়ে আসছিলাম। উনি বলেন যে তুমি কি জানো ওখানে কি আছে? তো বললেন যে আমি তো নতুন এখানে আসছি, এটা আমার জানার আমার পক্ষে জানা সম্ভব না যে ওখানে কি আছে। তো বলে যে তুমি যেখান থেকে মাটিটা নিয়ে আসছো ওটা আসলে একজনের কবর আছে, কবর ছিল, কবরে ভর্তি মাটি নিয়ে আসছো, তো এরকম এই জন্য এই প্রবলেমটা হয়। তো হুজুর ওনাকে যেটা বলেন যে তুমি হয় মাটিটা ওখানে দিয়ে আসো, যে ক্ষমা চাও, অথবা একশো রাত নামাজ পড়তে বলেন, তো এটা নিয়ম শিখায় দেন উনি। তো ওখানে যাওয়ার ওনার কোনো ইয়ে হয় না, সাহস হয় না, নামাজ পড়েন, ক্ষমা চান, এরপরে আসলে সবকিছু ঠিক হয়ে যায়।
এবং স্বপ্নে হয়তো এই মৃত ব্যক্তি আপনি বলতে চাচ্ছেন যে তিনি এসেই বলছিলেন যে মাটিটা মাটিটা এবং আচ্ছা ওকে, আজকে ঘটনাগুলো সবগুলো যেন কেমন একটু অন্যরকম। একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম সেটাও খুব অদ্ভুত, মানে যে ইমেলটা পড়লাম সেই ইমেলটাও খুব অদ্ভুত, আপনার এই ঘটনাটা এটাও খুব অদ্ভুত। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম, আমি পান্থ, এসেছি ঢাকা পলিটেকনিক্যাল লতিফ হল থেকে। তো আমি যে গল্পটা শেয়ার করব সেটা আমার নানুর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছে প্রায় আজ থেকে 50-60 বছর আগে। নানু যখন ছোট ছিল তখন ওনাদের গ্রামের মানে গ্রামের যে ঘটনাটা সেটা হচ্ছে হলো, উনি যখন মানে আমাদের যে উনি যখন গ্রামে ছিল সেই গ্রামে যে হুজুরটা ছিল সেই হুজুর মানে বেশ পরহেজগার বান্দা ছিল। সে নিয়মিত নামাজ আদায় করতো, রাত্রেবেলা রাত জেগে নামাজ পড়তো, এলাকায় বেশ তার নাম ছিল আর কি। তো এমন একদিন হুজুর রাত্রেবেলা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। তো যাওয়ার পর তিনি দেখলেন যে মসজিদে অলরেডি একজন নামাজ পড়তেছে। তো হুজুর যেহেতু নিয়মিতই নামাজ পড়তেন রাত্রেবেলা, তো ওনার কাছে ব্যাপারটা নর্মাল মনে হলো যে না, এটা মানুষ হোক আর যাই হোক নামাজ পড়তেছে, আচ্ছা ঠিক আছে পড়ুক। তো এরপর হুজুর নামাজ পড়তেছে, নামাজ পড়ার শেষে যখন সালাম ফেরালো তখন দেখলো যে উনি নামাজ পড়া শেষ করে চলে যাচ্ছে। তো হুজুরের কাছে ব্যাপারটা একটু খারাপ লাগলো যে কি ব্যাপার, মানে নামাজ তো আরো বেশিক্ষণ পরে এরা, তো উনি হঠাৎ করে চলে যাচ্ছে, কোনো সমস্যা নাকি? তো সমস্যা দেখে মানে হুজুর ওনাকে ফলো করতে লাগলো মসজিদ থেকে বের হয়ে। বের হওয়ার পর উনি সামনে আর হুজুর পিছনে। তো হুজুর বারবার ফলো করতেছে, বারবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে আপনার, সমস্যাটা কোথায়, আপনি কেন অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, অথবা নামাজটা ছেড়ে চলে গেলেন কেন, আপনারা তো আরো বেশিক্ষণ সময় পড়েন। তো ওই জিনটা মানে বলতেছিল যে না, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এখন সেখানে যেতেই হবে। তো হুজুর বলতেছে যে আচ্ছা কি সমস্যা, আপনি আমাকে বলে যান, তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে যান। তো উনি বলতেছে যে আমার যে কাজটা সেটা আপনাকে বলা যাবে না, বাট আমার যে কাজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমার যেতেই হবে। তো এইভাবে বারবার মানে তর্ক বিতর্ক হচ্ছে দুজনের মাঝে, কিন্তু দুজনই আর কি রানিং অবস্থায় আছে। এভাবে হুজুর ওনাকে ফলো করতে করতে প্রায় 4-5টা গ্রাম ক্রস করে ফেলেছে। তো এমন সময় উনি বলতেছে যে আচ্ছা আপনি কি চান, আপনি আমাকে এভাবে ফলো করেন না, আপনি যা চাবেন আমি তাই দিব, তবু আমাকে ফলো করা ছেড়ে দেন আর আমাকে আমার কাজ করতে দিন, আমাকে যেতে দিন। তো হুজুর বলতেছে না আমার কিছু লাগবে না, আমাকে আপনি জাস্ট বলে যান কি সমস্যা হয়েছে। তো উনি বলতেছে যে না সেটা বলা যাবে না আপনাকে, আমি আপনি যদি ধন সম্পত্তি চান সেটা আমি দিতে রাজি আছি, আপনি যদি দীর্ঘায়ু চান, অথবা বিভিন্ন কিছু তাকে অফার করলেন আর কি। তো হুজুর বলতেছে যে না আমার কিচ্ছু লাগবে না, আপনি বলে যান। তো অনেক মানে ওই জিনের অনেক রিকোয়েস্টের ইয়েতে হুজুর বললো যে আচ্ছা আপনি যেহেতু আমাকে কিছু দিতে যাচ্ছেন, তাহলে আপনি এক কাজ করুন, আমাকে শিক্ষা দিয়ে যান, মানে আমার ফ্যামিলির যারা আছে তারা যেন শিক্ষিত হয়, এরকম টাইপের আর কি কিছু চাইলেন। তো ওই জিন বললো যে আচ্ছা ঠিক আছে, আমার আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সকলেই বেশ শিক্ষিত হবে এবং সকলেই গুণীগণী লোক হবে আর কি। তো এভাবে চলে গেল হুজুরও। তারপর এভাবে মানে তাদের গ্রাম ক্রস করতে করতে প্রায় 4-5টা গ্রাম যেহেতু ক্রস করে ফেলছে অনেক সময় ব্যাপার। তারপর হুজুর সেখানে নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে গ্রামে যখন আবার ব্যাক করলো, ব্যাক করতে করতে প্রায় 7-8টা বেজে গেছে। এদিকে তো হুজুরকে যেহেতু তার নিজ গ্রামে পাওয়া যাচ্ছে না, এলাকার লোকটাও খুব চিন্তিত হয়ে গেল যে হুজুর কোথায়, আজকে নামাজ পড়তে এলো না, হুজুরকে পাওয়া যাচ্ছে না। তো এরপর হুজুর গ্রামে এসে সবাইকে বললো যে এই ব্যাপার, আমার আমি তো ওনাকে ফলো করতে করতে অনেক দূর চলে গেছিলাম, এই কারণে আর কি আসতে লেট হয়েছে। তো এখন বর্তমানে তার ফ্যামিলির মানে যারা পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা সকলেই বেশ শিক্ষিত, কেউ হয়তো ডাক্তারের দিক দিয়ে বেশ ভালো ডাক্তার হয়ে গেছে, আবার কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, মানে সকলেই পরবর্তী জেনারেশন যারা আসছে সবাই খুবই ভালো অবস্থায়। তো এই ছিল আমার গল্প প্রথম।
অনেক ধন্যবাদ, এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে বলেছেন আপনার ঘটনাটা, যদি খুব ছোট ঘটনা বাট আপনি আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং আশা করছি যে আপনি পরবর্তীতে আরও যদি ঘটনা কালেক্ট করতে পারেন, যেহেতু আপনি খুব সুন্দরভাবে বলতে পারেন আসবেন। এবং যারা আপনারা, আমি এই কথাটা বললাম এই জন্য, আমরা আসলে একজন লাস্ট ইয়ারের অর্থাৎ গত বছরের 13 আগস্ট থেকে এই বছরের 13 আগস্ট পর্যন্ত আর যত স্টোরি টেইলার বা যতজন স্টোরি নিয়ে এসছেন এখানে, ঘটনা বলেছেন যারা, তাদের মধ্যে থেকে বেস্ট কাকে মনে হয় এই সিলেকশনটা আমরা করতে চাই। আমরা সিলেক্ট করতে চাই একজনকে, এবং সেই একজনকে সেটা আমাদেরকে অবশ্যই 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 আপনারা জানাবেন। এবং সেটা জানানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আপনারা ফেসবুকে লিখতে পারেন, ওয়ালে, সেটা সবচাইতে ভালো, কারণ সবাই দেখতে পাবেন যে কার নাম আপনারা লিখছেন। আপনারা ইমেইলও করতে পারেন, বাট আমাদের এখানে কিন্তু রেগুলার অনেক 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 মানুষ আছেন যারা রেগুলার আসেন এবং ঘটনা শোনান। তাদের মধ্যে কার ঘটনা আপনার সবচাইতে বেশি ভালো লাগে। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং এটা আপনারা ফেসবুক পেজে আমাদের ওয়ালে লিখেন এবং কমেন্টের জায়গায় যেয়ে লিখতে পারেন এবং সেই সাথে আমাদের ইমেইলও করে জানাতে পারেন যারা সামনাসামনি লিখতে চান না। তারা আমরা একজনকে আমরা চাই আপনাদের সামনে সেই বেস্ট স্টোরি টেলার হিসেবে উপস্থাপন করতে। আর সেই সাথে আমরা আবারও মনে করে দিই যে এই রবিবার একটা স্পেশাল শো আছে এবং সেই শোতে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেটাই আশা করব, আপনারা সবাই জয়েন করবেন সেটা আশা করব এবং যারা যারা এখানে লাইভ অংশগ্রহণ করতে চান তাদেরকে ঘটনা পাঠাতে হবে আজকে এবং কালকের মধ্যে। এবং আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস রয়েছে ভূত এফএম এট radiofurti.fm, আমাদের যে পেজ রয়েছে www.facebook.com/radio.furti অথবা সেখানে আপনারা অ্যাড্রেসটা আপনার ইমেল অ্যাড্রেসটা পাবেন। এবং আপনারা চাইলে আমাদের পেজ যেটা আছে www.facebook.com/bhutfm.russell এখানে এসেও কিন্তু আপনারা ইমেইল করে একটা অপশন পাবেন। একটা জিনিস আপনাদের কনফার্ম করি, আপনারা অনেকে ইমেইল করে জিজ্ঞেস করেন যে এটা রিয়েল পেজ কিনা রিয়েল পেজ কিনা, আমি যাতে লিঙ্ক বলি যে www.facebook.com এই পর্যন্ত আপনি লিখবেন, তারপরে ভূত এফএম স্ল্যাশটা দেওয়ার পরে ভূত এফএম স্পেলিংটা যদি আপনি সেভাবে লিখতে পারেন bhotfm.russell রাসেল, তাহলে অন্য কোনো পেজে যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই, আপনি রাইট জায়গাতে আসবেন। এবং আপনি তো দেখেনই মাঝে মাঝে আমরা সেই পেজ থেকে লাইভ যাই, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আশা করছি রবিবারেও আমরা প্রচুর লাইভ যাব এবং রবিবারেও আপনাদের জন্য অনেক 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 সারপ্রাইজ থাকবে, এখনো পর্যন্ত আমরা সেটা মনে করছি। দেখা যাক কি হয়, কথা হবে সেদিন। আমরা আপাতত একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop Furti.
Bhoot FM, the night comes alive with Gramophone.
বিশেষ কিছু না আসলে এখন এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু আমরা এস এম এস তো না আমরা কিছু কমেন্ট করব আর কি। তার আগে জানিয়ে রাখি যে আপনাদের যে মানে আপনাদেরকে যেটা বললাম যে সবচাইতে ভালো লাগে এরকম ঘটনা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে কার ঘটনা ভালো লাগে, কাকে আমরা বেস্ট স্টোরি টেলার অফ দ্য ইয়ার বলতে পারি। তানভীর খান আমাকে লিখেছেন, রূপম চক্রবর্তী আমাদের লিখেছে। আচ্ছা, ভূতত্বম সম্পর্কে আরেকটা জিনিস বলি যে ভূতত্বমের আমাদের বিভিন্ন হরর ক্লাব আছে, রাইট? এবং হরর ক্লাবগুলোর মধ্যে কয়েকজনই এরকম আছেন যারা হচ্ছে ভূতত্বমের বার্থডে সেলিব্রেট করেন। তো ভূতত্বমের বার্থডে সেলিব্রেট করার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো অবশ্যই 13 তারিখে আপনারা যারা সেলিব্রেট করবেন তারা অবশ্যই 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 আমাকে ইমেইল করবেন, ফেসবুকে আপলোড করবেন যে আপনারা কীভাবে সেলিব্রেট করছেন, সেটা আমাদের জানাবেন। এবং সেলিব্রেশনের খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভূত এফএম ওই দিন শোনা এবং সবাই একসাথে হরর ক্লাবের মেম্বার যারা আছেন তারা মিলে শুনলেন, দ্যাট উড বি গুড এনাফ আমার কাছে মনে হয় আর কি। আমাদেরকে পরাগ আমাদের এখানে লিখেছেন, এমডি আলী হায়দার শিহাব আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন কাজলা থেকে শুনছেন তিনি, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানভীর খান, তিনি লিখছেন রাসেল ভাই খুব ভালো লাগছে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবুল হাসিম মিশুক, তিনি লিখছেন ভাই ডক্টর আলিফকে আচ্ছা তিনি বেস্ট বল। আচ্ছা সেটা আপনারা 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 জানাবেন, আপনারা লিখে পাঠাবেন আমরা আপনাদের মতন করে, এবং এই জন্যই ওয়ালে লিখতে বললাম তো সবাই দেশেরা দেখতে পায়। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খুব স্পিক, তারপরে ভূতাসম শুনছেন জায়ন মোহাম্মদ বিল্লাল, এছাড়াও তাজদিন আহমেদ আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বদরুল হুসাইন শিপলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে শুনছেন তিনি সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি লিখেছেন আজকের ঘটনাগুলো সত্যি অসাধারণ, ভয় লাগার মতো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক চমৎকার করে প্রশংসা করেছেন, এটা আমাদের অনেক বড় একটা ইন্সপিরেশন। শিবলি আহমেদ লিখেছেন ডক্টর আরিফের কথা, ওকে, আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি সাবিহা রহমান এবং তিনি শুনছেন আমাদেরকে। শাহরিয়ার পলক আমাদের সঙ্গে আছেন, এ আর সিফাত আমাদের সঙ্গে আছেন, ইসলাম রবিউল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন আহমেদ, আমাদের সঙ্গে আছেন আনিকা, এছাড়াও এম ডি আল ইমরান অ্যাপ দিয়ে শুনছেন। আমার খুব ভালো লাগলো একটুগ্রাম যখন একজনের সাথে কথা, আমাদের যে অডিও ক্লিপটা ছিল সেই অডিও ক্লিপেও একজন বলেছেন যে অ্যাপ দিয়ে তিনি শুনেন, এবং আমাদের সঙ্গে যিনি কথা বললেন তিনিও বলেন যে ডাউনলোড করে নিয়েছেন অ্যাপ এবং আজকে প্রথমবারের মতো অ্যাপ দিয়ে শুনছেন। অ্যাপে শোনার আরেকটা রিজন হচ্ছে যে গত বছরের বেস্ট স্টোরিগুলো কিন্তু 3 ঘন্টা পর পর দিনে ও রাতে অ্যাপে যাচ্ছে, অর্থাৎ যারা আপনারা যারা দেশের বাইরে আছেন, যারা কোনো সময় রাতের বেলায় শোনার ফিলটা পাননি, বা আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো ডাউনলোড করে শুনেছেন যেটা আমরা কোনোদিনও আপলোড করি না, সেখানে সাউন্ড কোয়ালিটি হয়তো ওরকম পাননি, তারা অ্যাপে যখন শুনবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এবং আপনারা লাইভ যে শোনা সেই লাইভ শোনার মজাটা পাবেন। দেশের বাইরে স্পেশালি যারা থাকেন তাদের জন্য তো তারা টাইম মিলিয়ে শুনতে পারবেন, কারণ আমাদের বাংলাদেশ সময় 9টা, 12টা, 6টা, 3টা, অর্থাৎ আপনাদের টাইম মিলিয়ে নিলেই হলো। সাগর ভট্টাচার্য হাওড়া থেকে, হাওড়া ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, এবং আজকের স্টোরিগুলো ভালো লেগেছে তার কাছে, তিনি অ্যাপে ছবি আপলোড করেছেন, দ্যাট মিনস যে তিনি অ্যাপ ডাউনলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আদনান ওয়াহিদ আবিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মহিউদ্দিন অমি আছেন, এবং তিনি বলছেন জাসেল ভাই বরিশাল থেকে পাশের বাসায় সাউন্ড বক্সে ভূত এফএম শুনছে, কুমিল্লা ও ভারতের কাহিনীটি শুনে গা শিউরে উঠেছে। যারা বক্সে শুনছেন তাদের, তারা তো অনেক জোরে শুনছেন, আর তাদেরকে আর জোরে করে বলার কিছু নেই, অনেক জোরে, যত জোরে আপনারা শুনছেন ঠিক তত জোরে আপনাদেরকে থ্যাংকস জানাচ্ছি। আমি মানে এরকম অনেকের কাছেই শুনি যে পাশে কেউ শুনছেন জোরে সাউন্ড বক্সে, এটা একটু অনেক মজা কিন্তু, আমরা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা প্ল্যান হতে পারে, হরর ক্লাবে ওই দিন সাউন্ড বক্স দিয়ে বা বড় করে অনেক শব্দ করে আপনারা ভূত আসন শুনতে পারেন। এবং কী অ্যাক্টিভিটি আপনাদের, অবশ্যই ফেসবুকে ছবি আপলোড করবেন, আমাকে ইমেইল করবেন, এবং আপনারা যা করবেন সেটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, সমস্ত ওয়ার্ল্ডকেই জানিয়ে দিতে চাই যে ভূতাসনের বার্থডে এইভাবে পালন করা হচ্ছে। সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, ডক্টর আলিফের নাম বলছেন, মাহবুব খান দুবাইয়ের ডক্টর আলিফের নাম লিখেছেন, অনেকেই লিখছেন, রিফাত হোসাইন ডক্টর আলিফের নাম লিখেছেন, দেখা যাক কি হয়। এবং আমরা আপনারা সবাই লিখে যাবেন ওয়ালে, আমি চাই চাই যে তাদের সব ব্যাপারটা খুব ট্রান্সপারেন্ট হোক, রাইট। মুরাদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাকিব আহমেদ, হ্যাপি বার্থডে ভূত আসাম লিখেছেন, মানুষ হাসান মুরাদ লিখেছেন রেকর্ড ফাইলটা অসাধারণ ছিল, আমরা একটা সময় অ্যালবাম কিনতাম, এবং একটা সময় অ্যালবাম কিনে আমরা যখন অ্যালবাম শুনতাম তখন অ্যালবামের আমরা বলতাম যে যাক দুটা গান তো ভালো লেগেছে এই অ্যালবাম হিট। তো আমার মনে হয় যে ভূত আসাম শুনে আপনারা ঠিক এর চাইতে মানে মানে বেশি আপনাদের ভালো লাগে, আমার মনে হয় না যে এরকম হয় না যে 6টা ঘটনা ছিল তার মধ্যে মাত্র 1টা ঘটনা ভালো লাগলো, মানে সেই রেশিও যদি চিন্তা করি সেরকম নিশ্চয় হয় না, আরও বেশি ভালো লাগে। সুতরাং অবশ্যই আমি আশা করবো যে আমরা পুরো সপ্তাহ জুড়ে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা যেহেতু শোটা মানে আমরা যেহেতু প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে সামনে আসি এবং এখন আরও বেশি মানে প্রিপারেশন নিয়ে আসছি আপনাদের সামনে, সুতরাং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন উৎসাহ দেওয়ার জন্য। এহসান খান আমাদের ফুর্তি পেজে লিখেছেন, প্রিন্স উজ্জ্বল আমাদের ফুর্তি পেজে লিখেছেন, আলফ্রেদো নোবেল আমাদের সঙ্গে আছেন, শিহাব সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাংবাদিক রাশেদ খান পাংশা থেকে শুনছেন, তিনি তিনি কিছু ঘটনা বলতে চান, ডেফিনেটলি আমাদের ঘটনা আপনি বলতেই পারেন, এবং আমাদের লেখার ঠিকানাটা হচ্ছে bhutasonadvertedfm.fm, এই পেজে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন, কিন্তু আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে সরাসরি আপনি ইমেইলও করে ফেলতে পারেন। শরীফুল ইসলাম সাব্বির আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে বলেছে, আচ্ছা বেস্ট স্টোরি টেলারের নাম তিনি বলছেন আহমেদ বাবু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইবাদুর রহমান কাইয়ুম, এবং আচ্ছা 6 মান্থস ব্যাক হিয়ার, এবং তিনি বলছেন ফুকাসম হিয়ার আই কাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক। মৌলভীবাজার থেকে তিনি লিখেছেন কাইয়ুম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। লতিফুল শুভ আমাদের সঙ্গে আছেন, এন জেড হাসান আছেন, এম ডি তানভীর সৌরভ আমাদের সঙ্গে আছেন, অজর শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং সবসময় আমাদের সঙ্গে এভাবে থাকার কারণে আমরা এতটা পথ এগোতে পেরেছি। 7টা বছর একটা শো এভাবে রান করাটা ইম্পসিবল ছিল আপনাদের সাথে ছাড়া। এবং আমার চোখের সামনেই আমি দেখেছি যে আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন তারা মানে খুব সাধারণ মানুষ, একদম একদম খুবই সাধারণ মানুষ, যারা ভূত এফএমের মাধ্যমে মানে ভূত এফএম ভূত এফএম প্রচারিত হবার পরে তারপরে তারা তাদের কথাগুলো গুছিয়ে লিখতে পেরেছেন এবং সেই ঘটনাগুলো কোনো কোনো সময় মানে মানে একটা সাহিত্য মানে কি বলবো বাংলা সাহিত্যের একটা আলাদা অংশ হয়ে আছে আমার কাছে মনে হয়, তা আমি বিশ্বাস করি। এবং যারা কখনো লিখতে চাইতেন না বা লিখতেন কিনা ঠিক ছিল না, ভূত এফএম আসার পরে তারা লিখতে শুরু করেন এবং আমরা একটা আমরা অসাধারণ কিছু ঘটনা পাই আপনাদের কাছ থেকে এবং ভবিষ্যতে পাবো আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আজকের মতো, কথা হবে আবারও এই রবিবার অর্থাৎ মাত্র একদিন পরে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আমাদের সঙ্গে থাকুন। মানে পরদিনই তো আছে, তো শনিবার 11:59 আবারও হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.